এখন থেকে ইউটিউবের দুদিন আগে আমাদের স্পটিফাই চ্যানেলে অখণ্ড উপন্যাস পেয়ে যাচ্ছ তোমরা। এছাড়াও প্রতি মাসে একটা করে স্পটিফাই এক্সক্লুসিভ গল্প থাকবে, যা কিন্তু ইউটিউবে রিলিজ করবে না, এবং স্পটিফাইয়ে কিন্তু অ্যাডস এর সংখ্যা ইউটিউবের তুলনায় কম। তাহলে ফলো করে দাও আমাদের স্পটিফাই চ্যানেলটা এবং সেখানে নির্দ্বিধায় গল্প শোনো। নমস্কার, আমি অনুভব আর তোমরা শুনছ থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই শুনে ফেলেছ প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্রর কলমে মামাবাবু সিরিজের প্রথম উপন্যাস কুহকের দেশে প্রথম পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটা আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত লেখকের মামাবাবু সমগ্র বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেকআউট করতে ভুলো না। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, শ্রী প্রেমেন্দ্র মিত্রর কলমে মামাবাবুর প্রথম অ্যাডভেঞ্চার কুহকের দেশে দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
গুহার মেঝের ওপর নীলাভ কয়েকটা আলো ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে। সত্যি কি আমার মাথা খারাপ হয়ে গেছে? নিজের চুল ধরে মাথাটাকে ঝাঁকুনি দিয়ে উঠে বসলাম। সেই সঙ্গে বিদ্যুৎ গতিতে পাথরের মেঝের সেই সমস্ত আলো গুহাপথের ধারের ছোট একটা ফাটলের ভেতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। আমি টর্চটা জ্বাললাম। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোথাও কিচ্ছু নেই। গুড়ালটার মৃতদেহটা শুধু পাথরগুলোর উপর পড়ে আছে। তাহলে কি সত্যি এদেশের লোকেরা যাকে নাট বলে সেই প্রেত মূর্তি আমি দেখলাম এখন? এই বিপদের মধ্যেও আমার হাসি পেল। ওইসব নাট বা ভূতে আমি বিশ্বাস করি না। না, বিপদ যতই বড় হোক এরকম কুসংস্কারের দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আমাকে যেমন করে হোক মাথা ঠিক রাখতে হবে। কিন্তু আলোটা তাহলে কিসের? আমি টর্চটা নিভিয়ে আবার রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ কোনো কিছুরই দেখা বা সাড়া শব্দ পাওয়া গেল না। তারপর হঠাৎ গুহাপথের দেওয়ালের কোনো একটা ফোঁকরে সেই আলোগুলো আবার দেখা গেল। একটা দুটো করে অনেকগুলো আলো সেখান থেকে বেরিয়ে এসে গুড়ালটার মৃতদেহের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। মনকে শক্ত করার চেষ্টা সত্ত্বেও আমার সমস্ত গা শিউরে উঠল। তৎক্ষণাৎ টর্চের বোতাম টিপে দিলাম। আশ্চর্য, টর্চের আলো পড়তেই আলোর বদলে গোটা কয়েক ধেড়ে ইঁদুর রুদ্ধশ্বাসে দৌড়ে সেই ফোকরের মধ্যে ঢুকে পড়ল। ধেড়ে ইঁদুর দেখে বিস্ময় বেড়ে গেল। অন্ধকারে ইঁদুরের গা দিয়ে আলো বেরোয় এই কথা তো কখনো শুনিনি। টর্চটা নিয়ে ইঁদুরদের ফোকরটার দিকে এগিয়ে গেলাম। ফোকরটা বেশ বড়। মেঝের ওপর উপুর হয়ে তার ভেতরে আলো ফেলে দেখলাম সেটা নিচের দিকে নেমে যায়নি, সামনের দিকেই অনেক দূর সোজা চলে গেছে। আর একবার যদি ইঁদুরগুলো আসে, সেই আশায় একটা পাথর হাতে নিয়ে সেই ফোকরের ধারে অপেক্ষা করতে লাগলাম। আমার নিজের জীবন্ত কবরের কথাটা এই নতুন রহস্যের মীমাংসা করার উত্তেজনায় তখন আর মনে নেই। আমার উপস্থিতি টের পেয়ে ইঁদুরগুলো কিন্তু এদিকে আসার উৎসাহ আর দেখাচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করে আমি আবার টর্চ জ্বালতে যাচ্ছি, এমন সময় স্পষ্ট মানুষের পায়ের শব্দ শুনে চমকে উঠলাম। এখানে মানুষের পায়ের শব্দ! প্রথমটায় অবাক হলেও আমার বুঝতে দেরি হল না যে ফোঁকরের ওধারে আরেকটা গুহাপথ আছে। আমি যে সুড়ঙ্গটায় আছি তারই গা ঘেঁষে আছে, মাঝখানে সামান্য খানিকটা পাথরের ব্যবধান। মানুষের পায়ের শব্দ শুনে প্রথমটায় আমি মুক্তি পাবার আশায় তাদের ডাকতে যাচ্ছিলাম, কিন্তু সে আহ্বান আমার মুখ থেকে বের হল না। মেঝের ওপর উপুর হয়ে বসে ফাঁক ফোঁকর দিয়ে আমি অপর দিকে লক্ষ্য রেখেছিলাম। পায়ের শব্দ সেই ফোঁকরের কাছে আসার সঙ্গে সঙ্গে নীলচে আলোয় সেখানকার অন্ধকার দূর হয়ে গেল। আমি স্তম্ভিত হয়ে দেখলাম অপরদিকের পথ দিয়ে যারা যাচ্ছে তাদের সকলের পা দিয়ে অদ্ভুত একরকম নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে। এবার সত্যিই মনে হল যে আমি আর প্রকৃতিস্থ নেই, ভয়ঙ্কর বিপদে পড়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে ইঁদুরের গা দিয়ে পরে মানুষের পা দিয়ে আলো বেরোতে দেখা এ নিশ্চয়ই আমার উন্মত্ত দুঃস্বপ্ন। নিজের অনিচ্ছা সত্ত্বেও ভয়ে আমি অস্ফুট চিৎকার করে উঠলাম এবং এর ফলেই আশ্চর্যভাবে মুক্তির উপায় পেয়ে গেলাম। কাল্পনিক বা বাস্তব প্রাণী যাই হোক, আমার চিৎকারের সঙ্গে সঙ্গেই ওধারে যারা যাচ্ছিল তারা থেমে পড়ল। ফোঁকরের ভেতর দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম অনেকগুলো খালি লম্বা লম্বা পা। হঠাৎ ফোঁকরের ধারের পাথরে লোহার শাবলের মতো কোনো অস্ত্রের ঘা শুনতে পেলাম। বুঝলাম তারা পাথর সরিয়ে এধারের আওয়াজের কারণ জানার চেষ্টা করছে। তাদের উত্তেজিত কথাবার্তাও আমি শুনতে পাচ্ছিলাম, যদিও তার এক বর্ণও আমার বোঝার ক্ষমতা ছিল না। না, কাল্পনিক প্রাণী এরা নয়। তবে এরা কি? এদের হাতে পড়লে আরো বিপন্ন যে হব না তারই বা নিশ্চয়তা কি? তাদের অস্ত্রের ঘায়ে ফাটলের ধারের একটা পাথর ক্রমশ আলগা হয়ে আসছিল। সেই পাথরটা সরে গেলে তাদের পক্ষে এগিয়ে আসা আর শক্ত হবে না জেনে আমি কিন্তু আশ্বস্ত হতে পারলাম। পাথরটা আলগা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভয়ও বাড়ছিল। একবার হঠাৎ তাদের শাবলটা পাথর থেকে ফসকে এধারে এসে পড়ল এবং সেই মুহূর্তে কিছু না ভেবেই আমি সবলে সেটাকে চেপে ধরলাম। ওধারে যে শাবল চালাচ্ছিল সে এরকম একটা ব্যাপারের জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিল না। জোর করে শাবলটা টেনে রাখবার সময়ই সে পায়নি। ওধারে তাদের চেঁচামেচি শুনে বোঝা যাচ্ছিল যে তারা যেমন বিমূঢ় তেমনই উত্তেজিত হয়ে উঠেছে, কিন্তু তাদের কাছে আর কোনো অস্ত্র বোধহয় ছিল না। পাথরের ওপর কোনো ঘা আর শোনা গেল না। এতক্ষণে আমার মনে হল এই শাবল দিয়েই তো আমি আমার পথ পরিষ্কার করতে পারি। সামনের দিকে পাথরগুলোর ফাটলের ভেতর শাবল চালিয়ে আমি প্রাণপণে এক জায়গায় চাড় দিলাম। শাবল হাতে পড়ায় উৎসাহের সঙ্গে শক্তিও বোধহয় বেড়ে গেছিল। দেখতে দেখতে বেশ বড় একটা পাথর সরে সশব্দে অপরদিকে পড়ে গেল। পথ তাতে একেবারে পরিষ্কার হল না বটে, কিন্তু আগেকার যে দুর্ভেদ্য দেওয়ালে ফোঁকর হল তার ভেতর দিয়ে কষ্টে সৃষ্টে আমার মতো চেহারার লোক ভুলে যেতে পারে। শাবলটা প্রথমে উধারে ফেলে আমি টর্চটা নিয়ে সেই ফোঁকরের ভেতর দিয়ে কোন রকমে হাত পা ক্ষতবিক্ষত করে অপরদিকে গিয়ে পৌঁছালাম। হয়তো শাবল যাদের থেকে কেড়ে নিয়েছি আবার তাদের কাছে গিয়েই পড়তে পারি, কিন্তু তখন তা নিয়ে ভাবার সময় আমার নেই। আমাকে এগিয়ে যেতেই হবে। মাঝে মধ্যে টর্চ জেলে পথটা একটু দেখে নিয়ে অন্ধকারের ভেতরেই ছুটতে লাগলাম। সুড়ঙ্গ পথের অনেক শাখা, অনেক বাঁক, ঠিক যেন একটা গোলক ধাঁধার মতো। কিন্তু আমি ভাগ্যের ওপর নির্ভর করে যখন যেদিকে উচিত মনে হচ্ছিল সেদিকেই দৌড়াচ্ছিলাম। খানিকক্ষণ ধরে আমার পায়ের শব্দ ছাড়া আর একটা ক্ষুব্ধ গর্জনের মতো আওয়াজ মাঝে মধ্যে কানে আসছিল, কিন্তু কোনো প্রাণীর গলা থেকে ওরকম গর্জন বেরোনো সম্ভব নয়। তাছাড়া আওয়াজটা আমার এগোবার সঙ্গে সঙ্গে যেন সমানভাবে বাড়ছিল। খানিক বাদে একটা বাঁক নিতেই আওয়াজটার মানে বোঝা গেল। কিন্তু সেই সূত্রে এমন অপরূপ দৃশ্য দেখব ভাবি। সুড়ঙ্গ পথ বাঁক নিতেই যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে পাথরের ভেতরটা কেটে কারা যেন একটা বিশাল হলঘর তৈরি করেছে বলে মনে হল। মাঝখানে পাথরের মেঝের বদলে প্রকাণ্ড এক জলের কুণ্ড। পাহাড়ের একধারের একটা গহ্বর থেকে প্রচণ্ড বেগে জল এসে সেই কুণ্ডে পড়েছে। এতক্ষণ এই জলের কল্লোলই আমি শুনেছিলাম, কিন্তু এই জলের কুণ্ড ও প্রপাতের চেয়েও আশ্চর্য হল এখানকার অদ্ভুত এক নীলাভ আলো। পাহাড়ের গা বেয়ে মোটা পেশির মতো মিশকালো একরকম পাথর জলপ্রপাতের মুখ থেকে কুণ্ডের ভেতরে নেমে গেছে। কুণ্ডের ধারে ধারে অন্য দিকেও সেরকম পাথর আছে। অন্ধকারে সেই পাথরগুলোই যেন জ্বলছে মনে হল। এবার কুণ্ডের ওপারে দৃষ্টি পড়ায় আমি চমকে উঠলাম। আরো অনেক সুড়ঙ্গ নানা দিক থেকে এসে কুণ্ডটায় মিলেছে। ওপারের তেমনই একটা সুড়ঙ্গ পথের শেষে জলের ধারে দুজন লোক দাঁড়িয়ে, এতক্ষণ অন্যান্য দিকে দৃষ্টি থাকায় তাদের চোখে পড়েনি। তাদের একজন আমার দিকে পেছন ফিরে নিচু হয়ে কি যেন করছিল, কিন্তু যে লোকটা দাঁড়িয়েছিল অস্পষ্ট আলোতেও তাকে চিনতে আমার বিলম্ব হল না। লি সিং। নিঃশব্দে তৎক্ষণাৎ আমি সেখান থেকে সরে পড়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ লি সিং মুখ তুলে আমার দিকে তাকালো এবং সেই সঙ্গে তার গলা থেকে যে চিৎকারটা বেরোলো, জলের কল্লোলে তার খানিকটা চাপা পড়লেও এটা বোঝা গেল যে সেটা আদরের ডাক নয়। পেছন ফিরে পালাবার জন্য দৌড় দিলাম, কিন্তু সেদিকেও বেশি দূর এগোতে হল না। সামনে অন্ধকার সুড়ঙ্গ পথে অসংখ্য উজ্জ্বল কঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে। কঙ্কালগুলোর ভেতর থেকে বিচ্ছুরিত নীলচে আলোয় সুড়ঙ্গ পথ এমন অদ্ভুত দেখাচ্ছে যে ভাষায় বর্ণনা করা অসম্ভব। আমার তখনকার অবস্থাটা বর্ণনা করাও অসম্ভব। পেছনে বিশাল জলের কুণ্ড ও তার ওপারে লি সিং, আর সামনে রহস্যময় উজ্জ্বল সব কঙ্কালের সারি। এদিকে রহস্যময় কঙ্কালগুলো যখন একেবারে আমার কাছে এসে পড়েছে, হতভম্ব হয়ে আমি কি করব বুঝতে না পেরে টর্চটা টিপে দিলাম। মুহূর্তে যেন ভোজবাজিতে সেই উজ্জ্বল কঙ্কালের সারি মিলিয়ে গেল। তার জায়গায় টর্চের আলোয় দেখা গেল গুহাপথে অদ্ভুত এক জাতের অসংখ্য মানুষের সারি। এদেরই দেহের সমস্ত হাড় থেকে অন্ধকারে এমন অদ্ভুত আলো বেরোচ্ছিল। আকারে তারা নিতান্তই ছোট, 4 ফুট কি 4.5 ফুটের বেশি নয়। একলা এরকম গোটা দশেক মানুষকে কাবু করেও হয়তো আমি বেরিয়ে যেতে পারতাম, কিন্তু গোটা দশেক নয়, অমন 200 লোক গুহাপথে ভিড় করে দাঁড়িয়ে আছে। তারা নিরস্ত্রও নয়, অনেকের হাতেই রয়েছে ছোট ছোট বল্লম ও তীর্ধনুক, কয়েকজনের হাতে কলসির মতো একরকম মাটির পাত্রও আছে। আমাকে দেখতে পাওয়া মাত্র তারা সকলে মিলে উন্মত্ত চিৎকার করে উঠল। আমার পরিণাম যে এই উন্মত্ত জনতার হাতে পড়লে কি হবে তা তখন বুঝতে আমার বাকি নেই। তবুও মরবার আগে অন্তত কাপুরুষের মতো নিশ্চেষ্ট থাকব না এই সংকল্প করে আমি প্রস্তুত হয়ে দাঁড়ালাম। আমার গায়ে যে প্রথম আঘাত করবে খালি হাতেই আমি তাকে সাবাড় করে তবে ছাড়ব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমাকে অস্ত্র দিয়ে আক্রমণ তারা কেউই করল না। চারিদিক থেকে এসে তারা আমাকে ঘিরে দাঁড়াল, হাতে তাদের উদ্যত বললম আর বাগিয়ে ধরা তীর্ধনুক। বুঝতে পারলাম আমাকে না মেরে বন্দি করাই তাদের উদ্দেশ্য। সে বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার চেষ্টা আপাতত নিষ্ফল জেনেই আমি কোন রকম প্রতিবাদ করলাম। আমাকে মাঝখানে রেখে এবার তারা সামনের দিকে এগিয়ে চলল। নিজেদের মধ্যে অবৈধ ভাষায় উত্তেজিতভাবে কিসব আলোচনা করতে করতে কুণ্ডের সামনে গিয়ে তারা থামল। চেয়ে দেখলাম লি সিং বা তার সঙ্গীর কোনো চিহ্ন ওপারে নেই। বুঝেই হোক বা অন্য কোনো কারণেই হোক, তারা একেবারে গা ঢাকা দিয়েছে। বামনের মতো আকৃতি দেখে এদের দারু বলেই ভেবেছিলাম, কিন্তু দারুদের হাড়ের ভেতর থেকে এরকম অদ্ভুত আলো বেরোনোর কথা তো আমি কখনো শুনিনি। সমস্ত ব্যাপারটাই কেমন যেন অলৌকিক। আমার মনে হচ্ছিল জাগ্রত অবস্থাতেই আমি যেন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। তারা আমাকে বন্দী করার পরেই আমি টর্চটা নিভিয়ে ফেলেছিলাম। তারাও কি কারণে বলা যায় না আমার হাত থেকে সেটা কেড়ে নেয়নি বা নিতে সাহস করেনি। টর্চ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত মূর্তিগুলো আবার উজ্জ্বল কঙ্কালে পরিণত হয়ে গেল। অন্ধকার অজানা গুহাপথে চারিধারে সেই অগ্নিময় কঙ্কালে বিস্তৃত হয়ে থাকা যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তা বুঝিয়ে বলা অসম্ভব। মনে হচ্ছিল আমার মস্তিষ্ক বোধহয় এবার সত্যি বিকৃত হয়ে যাবে এদের সংসর্গে বেশিক্ষণ থাকলে। তারা আপাতত কুণ্ডের কাছে নেমে যা করছিল সেটাও অদ্ভুত। সেটা তাদের ধর্মের যে একরকম অনুষ্ঠান সে বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রথমে সকলের কণ্ঠ থেকে অদ্ভুত একরকম কাঁদুনির মতো গান শোনা গেল। তারপর এক এক করে কয়েকটা লোক কলসির মতো যে মাটির পাত্র তাদের হাতে দেখেছিলাম, তাই মাথায় করে কুণ্ডের ভেতর নেমে গেল। সেই কলসিতে কুণ্ডের জল ভরে যখন তারা উঠে এলো, তখন সমবেত সকলে মাটির ওপর শুয়ে পড়ে আবার সেই কাঁদুনির মতো গান শুরু করেছে। আমি প্রথমটায় কিছু বুঝতে না পেরে দাঁড়িয়েই ছিলাম, কিন্তু তারা কয়েকজন মিলে আমাকে একরকম জোর করেই মাটিতে শুইয়ে দিল। কিছুক্ষণ পরে গান থামল, এবার ফিরে চলার পালা। পাহাড়ের সুড়ঙ্গ পথে গলির পর গলি পেরিয়ে তারা যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছন্নের মতো তাদের সঙ্গে যেতে যেতে একসময় মনে হল কঙ্কালগুলোর আলো যেন ক্রমশ ম্লান হয়ে আসছে। তার কারণ বুঝতেও দেরি হল না, সুড়ঙ্গ পথ এইবার নিশ্চয়ই কোনো খোলা জায়গায় শেষ হতে চলেছে। বাইরের আলো ভেতরে এসে পড়ার ফলেই কঙ্কালগুলো ক্রমশ অস্পষ্ট হতে হতে মিলিয়ে গিয়ে মানুষের আকৃতি পেয়ে গেল। গুহাপথ থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। ভোরের আলোয় সামনে অপরিচিত পাহাড় জঙ্গলের দেশ দেখা যাচ্ছে। সুড়ঙ্গের গোলক ধাঁধায় গোটা রাত যে আমার কেটে গেছে সেটা এতক্ষণে খেয়াল হল। লাউচেন পাহাড় পেরিয়ে যেখানে পৌঁছাতে চেয়েছিল এ যে সেই দারুদেরই গোপন দেশ, এ বিষয়ে আমার আর মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এখানে পৌঁছাতে তো আমি চাইনি, অদূরের একটা ছোট পাহাড়ের দিকেই তারা আমাকে নিয়ে চলেছিল। পাহাড় না বলে তাকে বড় পাথরের ঢিবি বলাই উচিত, কলকাতার মনুমেন্টের থেকে তার চূড়ো বেশি উঁচু নয়। সেই চূড়োয় কয়েকটা ঘর দেখতে পাচ্ছিলাম। খানিক বাদে পাহাড় বেয়ে উঠে দেখলাম শক্ত বাঁশ দিয়ে তৈরি খুপড়ি খুপড়ি অনেকগুলো সারি সারি ঘর সাজানো সেখানে। তারই একটায় আমাকে ঠেলে ঢুকিয়ে দেবার আগে আমি সমস্ত জায়গাটা ভালো করে দেখে নিলাম। পালাবার সুযোগ খোঁজাই ছিল উদ্দেশ্য, কিন্তু সে সুযোগ সত্যিই এখানে আর নেই। আমরা যেদিক দিয়ে উঠেছিলাম সেদিকটা ঢালু হলেও পেছনের দিকে পাহাড় খাড়াভাবে বহুদূর নেমে গেছে। আমার ঘরটাও একেবারে সেই খাড়াইয়ের কিনারায়। দারুদের পাহারা শুধু সামনের দিকে হলেও পেছন দিক দিয়ে নেমে যাবার কোনো আশাই দেখলাম না। ঘরগুলোর মাথায় পাতার ছাউনি দেওয়া, দেওয়ালগুলো শুধু বাঁশের খুঁটিতে তৈরি, তার ভেতর যথেষ্ট ফাঁক আছে। সেই বাঁশের বেড়ার ভেতর দিয়ে দেখতে পাচ্ছিলাম আমার পাশের ঘরগুলোতেও অনেক লোক পড়ে আছে। তারা দারুদেরই জাতের, কিন্তু অধিকাংশের অবস্থা দেখে মনে হচ্ছিল জীর্ণ শীর্ণ অবস্থায় তারা একেবারে মৃত্যুর দরজার কাছে এসে পৌঁছেছে। উত্থান শক্তি পর্যন্ত তাদের অনেকের নেই, মাটিতে পড়ে তাদের অনেকেই কাতরাচ্ছে। কিন্তু তারা আমার মতো বন্দি বলে মনে হল না, কারণ দারুরা সসম্ভ্রমে তাদের খুপড়ির সামনে এসে তাদের সাষ্টাঙ্গ প্রণিপাত করে যাচ্ছিল। রহস্যটা সম্পূর্ণ বুঝতে না পেরে একটা অজানা আতঙ্কে আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছিল। গুহাপথের উজ্জ্বল কঙ্কাল থেকে শুরু করে এই অদ্ভুত জাতের যা কিছু কাণ্ড কারখানা এখন অবধি দেখেছি সবটাই দুর্বোধ্য এবং রহস্যময়। অনেকক্ষণ ঘরে পড়ে থাকার পর হঠাৎ একটা লোক কয়েকজনের সঙ্গে বাঁশের আগল খুলে ভেতরে ঢুকল। সাধারণ দারুদের থেকে সে অনেক বেশি লম্বা চওড়া, দারুদের মধ্যে তাকে দৈত্য বলেই মনে হয়, কিন্তু সেটা তার প্রধান বিশেষত্ব নয়। বিশেষত্ব তার মুখ। এখানকার দারুদের অনেকের মুখেই নানা রকম রং মাখানো, কিন্তু শুধু মানুষের মুখ রঙের ছোপে যে কি ভীষণ হয়ে উঠতে পারে একে না দেখে বোঝা যায় না। লোকটা আমার কাছে এসে অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল, তারপর হঠাৎ আমাকে সবলে টেনে দাঁড় করিয়ে দিল। সেই মুহূর্তে তার রং করা পৈশাচিক মুখে সবলে একটা ঘুষি মারা লোভ কি করে যে সম্বরণ করেছিলাম তা আমি জানি না। লোকটা শুধু আমাকে দাঁড় করিয়েই ক্ষান্ত হল না, এতক্ষণ কেউ যা করেনি সে তাই করে বসল। হঠাৎ আমার হাত থেকে টর্চটা ছিনিয়ে নিয়ে সে সবলে আমাকে একটা ধাক্কা দিল, এবং হঠাৎ ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম। উঠে তার দিকে উন্মত্তভাবে ছুটে যাবার আগেই আর সকলের সঙ্গে সে বাইরে বেরিয়ে আগল বন্ধ করে দিল। এর পরেও কয়েকবার আমার ঘরের সামনে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চাইতে চাইতে তাকে যাতায়াত করতে দেখেছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি আমার ভাগ্যের ওপর তার কতখানি হাত আছে। বুঝতে পারলাম রাত হবার পর। সারাদিন অনাহারের পর আমার মাথা তখন ঝিমঝিম করছে। তারই মাঝে অবাক হয়ে দেখলাম আমার পাশের সমস্ত ঘরে মানুষ আর নেই, কিছু উজ্জ্বল কঙ্কাল শুধু পড়ে আছে সারি সারি। গুহাপথের অন্ধকারে যেসব কঙ্কাল দেখেছিলাম তাদের চেয়েও এদের জ্যোতি অনেক বেশি প্রখর, মনে হয় যেন চলন্ত ইস্পাত দিয়ে সেগুলো তৈরি। বাইরের অন্ধকারে অনেক লোকের হট্টগোল শুনতে পাচ্ছিলাম। খানিক বাদে একটা মশাল সেখানে জ্বলে উঠল। দেখলাম পাহাড়ের খাড়াইয়ের ঠিক সামনেই একটা প্রকাণ্ড মোটা খুঁটি পোঁতা, তার সামনে বেদির মতো খানিকটা উঁচু জায়গায় মশালের আলোয় অনেকজন দারুকে দেখা গেল। তাদের চারধারে খানিকটা দূরত্ব রেখে আরো অসংখ্য দারু দাঁড়িয়ে আছে। মশালের রাঙা অস্পষ্ট আলোয় তাদের অদ্ভুত দেখাচ্ছে। কোনো পৈশাচিক অনুষ্ঠানের জন্য যে তারা প্রস্তুত হচ্ছে তা বোঝা কঠিন নয়। যখন কয়েকজন মিলে উদ্যত বল্লম হাতে এসে আমাকে ধরে নিয়ে গিয়ে সেই বেদিতে দাঁড় করিয়ে দিল, তখন একথাও বুঝলাম যে আমি সেই অনুষ্ঠানের প্রধান উপকরণ। কিন্তু কি সে অনুষ্ঠান? রক্তাক্ত যুবকাষ্ঠ বা খড়্গ নয়, উত্তপ্ত তেলের কড়াইও নয়। সাধারণত যেসব জিনিস অসভ্য জাতিদের পৈশাচিক ধর্মানুষ্ঠানের সঙ্গে জড়িত থাকে বলে আমরা মনে করি, সে সবই কিছুই সেখানে নেই। বেদির ওপর একটা গর্তের ওপর মশাল পোঁতা, একটা জল ভরা কলসি ছাড়া বেদির ওপর আর কোনো জিনিসই নেই। দারুদের সেই দৈত্যের অদ্ভুত দৃষ্টি তখনও আমার মুখের ওপর অদ্ভুতভাবে মাঝে মধ্যেই অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম না কি মতলব এদের। এরা কি তাহলে এই খাড়া পাহাড় থেকে আমাকে ফেলে দিতে চায়? তাদের নরবলির নীতি কি এই? বেশিক্ষণ দ্বিধায় থাকতে হবে বলে আমাকে মনে হল না, অনুষ্ঠান এর মধ্যেই আরম্ভ হয়ে গেছে। পেছনের খুঁটিতে আমাকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে দুজন শীর্ণকায় দারু কি এক শব্দ উচ্চারণ করতে করতে আমার পায়ের কাছে উপুর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে অসংখ্য দারু ও কাঁদুনি সুরে অদ্ভুত একরকম আবৃত্তি শুরু করে দিল। এরা কি দেবতা হিসাবে আমাকে পুজো করছে? বলির আগে ছাগলকে যেভাবে করা হয়, কিন্তু পূজোর পর কি হবে? ভীতভাবে আমি একবার পেছনের অতল খাদ এবং সামনের সেই দারু দৈত্যের মুখের দিকে তাকালাম। আমার পাশে আমাকে পাহারা দেবার জন্যই যেন সে দাঁড়িয়েছে। সে মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু আমাকে ধরে পাহাড় থেকে ফেলে দেবার কোনো লক্ষণ দেখা গেল না। খানিকক্ষণ বাদে আবৃত্তি থামতেই কাঠের একটা বাটির মতো পাত্রে একজন বুড়ো দারু কলসি থেকে জল এনে সসম্ভ্রমে আমার কাছে নিয়ে এল। সমবেত দারুরা তখন মাটিতে সাষ্টাঙ্গে লুকিয়ে আবার নতুন রকম আবৃত্তি আরম্ভ করেছে। অনুষ্ঠানের শেষে যাই থাক, আপাতত তার এই অঙ্গটুকুতে আমার বিন্দুমাত্র আপত্তি ছিল না। সমস্ত দিন নির্জলা উপোসে এবং ভয়ে ভাবনায় আমার গলা তখন শুকিয়ে কাঠ। কৃতজ্ঞ হয়েই সেই জলের জন্য আমি হাত বাড়ালাম, আর সেই মুহূর্তে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে গেল। জলের পাত্র আমি মুখে তুলতে যাচ্ছি, হঠাৎ দৈত্যাকার সেই দারুর প্রকাণ্ড এক চড়ে জলের পাত্র আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। আমি বিমূঢ় হয়ে মুখ তুলতে না তুলতেই দেখি বেদির ওপর থেকে মশালটা উপড়ে নিয়ে সে সজোরে পাহাড়ের ধারে ছুঁড়ে ফেলে দিচ্ছে। উল্কার মতো অতল শূন্যে মশালটা অদৃশ্য হতেই রাতের অন্ধকার যেন বন্যার মতো আমাদের ওপর নেমে এল। চারিদিকে শুধু অসংখ্য উজ্জ্বল কঙ্কালের জ্যোতি। সেই ভয়ঙ্কর অন্ধকারে স্পষ্ট বাংলায় শুনতে পেলাম,
শিগগির দড়ি ধরে পাহাড়ের খাড়াই দিয়ে নেমে যা, পিছনের খুঁটিতে দড়ি বাঁধা আছে।
সে ভাষা, সে স্বর এমন অপ্রত্যাশিত যে প্রথমটায় আমি আরো বিমহুর হয়ে একেবারে স্থানুর মতোই দাঁড়িয়ে রইলাম। সব কিছু যেন আমার গুলিয়ে যেতে লাগলো।
হাঁ করে দাঁড়িয়ে থাকার সময় এটা নয়, শিগগির নেমে যা।
এবারে আর আমার অসারতা রইল না। সত্যি সময় যে নিতান্তই অল্প, পালাবার এমন সুযোগ পেয়েও কি হারাব? বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠে আমি নিচু হয়ে বসে পড়ে অন্ধকার খুঁটির গোড়ায় হাত দিলাম। সত্যি সেখানে মোটা একটা দড়ি শক্ত করে বাঁধা রয়েছে। সেই দড়ি ধরে পাহাড়ের ধার থেকে নিচে ঝুলে পড়া 3 সেকেন্ডের কাজ। দড়ি যদি যথেষ্ট লম্বা হয় তাহলে তা ধরে পাহাড়ের খাড়াইটা যে অনায়াসে নেমে যেতে পারব এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু দড়ি ধরে পাহাড়ে পা ঠেকিয়ে নেমে যেতে যেতে হঠাৎ থেমে গেলাম। ওপরে এর মধ্যেই উত্তেজিত হট্টগোল শুরু হয়ে গেছে। সমবেত জনতা এতক্ষণে বুঝি বিস্ময়ের ধাক্কা সামলে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে।
মামাবাবু, আপনি কি করবেন?
অন্ধকারে মামাবাবুর স্বরই যে শুনেছিলাম এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। গলার স্বর সম্পর্কে ভুল করা যদিও বা সম্ভব হয়, এই অজানা দারুদের দেশে বাংলা যে আর কেউ বলতে পারবে না এটা তো নিশ্চিত।
দেরি করে সমস্ত মাটি করলি আহমক, আমার জন্য ভাববার আর সময় পেলি না? আমি তোর পরেই যাচ্ছি, তুই তাড়াতাড়ি নাম।
বকুনি খেয়ে আমি আর বিলম্ব করলাম না। দড়ি ধরে পাহাড়ে পা ঠেকিয়ে যত দূর সম্ভব তাড়াতাড়ি নেমে যেতে লাগলাম। কিন্তু মন কিছুতেই আশ্বস্ত হচ্ছিল না একলা নেমে যেতে। মামাবাবু যে ওই উত্তেজিত দারুদের ভেতর কত বড় বিপদের মধ্যে আছেন তা বোঝা আমার পক্ষে শক্ত নয়। তাদের হাত ছাড়িয়ে তিনি নেমে আসার সুযোগ পাবেন কিনা কে জানে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নামতে নামতে হঠাৎ ওপরে বন্দুকের শব্দ শুনে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। আরেকটু হলেই দড়ি থেকে হাত পিছলে আমি নিচে পড়ে যাচ্ছিলাম। কোন রকমে সে বিপদ সামলে নেবার পর আমি আর নামতে পারলাম না। গুলি যখন ছুঁড়তে হয়েছে তখন ব্যাপার কত দূর গড়িয়েছে কে জানে। মামাবাবু একা সমস্ত দারুদের বিরুদ্ধে কি বার করতে পারবেন? তারা সবাই তাকে শুধু ঠেলেই এই পাহাড় থেকে নিচে ফেলে দিতে পারে। কথাটা মনে হতেই নিশ্চেষ্ট হয়ে নেমে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল। আমি নিজেও নিরস্ত্র, এভাবে একলা মামাবাবুকে কোনো সাহায্য করতে পারব না এটা জেনেও আমি দড়ি ধরে ওপরে না উঠে পারলাম না। কিন্তু বেশি দূর আমাকে নামতে হলো না। হঠাৎ দড়িতে একটা ঝাঁকুনি অনুভব করলাম এবং তারপরে একটা টর্চের আলো এসে পড়ে আমার চোখ ধাঁধিয়ে দিল।
কি এতক্ষণে এইটুকু নেমেছিস? তাড়াতাড়ি নাম, আমি আসছি।
টর্চের আলো নিভিয়ে মামাবাবু এইবার নামতে শুরু করলেন। আমার কাছে তিনি নেমে না আসা পর্যন্ত আমি কিন্তু থেমেই রইলাম। মামাবাবু আমার কাছে এসে পৌঁছানোর পর বকুনি দেবার আগেই আমি বললাম, কিছু বলবেন না, আপনাকে বিপদের মধ্যে রেখে একলা নেমে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এখন বাঁচলে দুজনেই বাঁচব, আর পাহাড় থেকে যদি পড়ে মরতে হয় তো দুজনে একসঙ্গেই মরব।
আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব বাহাদুরি হয়েছে, এখন তাড়াতাড়ি চল।
তারপর অনেকক্ষণ আমাদের আর কোনো কথাবার্তা হল না। দুজনে পরপর দড়ি ধরে খাড়া পাহাড়ের গায়ে যথাসম্ভব পায়ের ভর দিয়ে নেমে যেতে লাগলাম। কাজটা যে নিতান্ত সোজা নয় তা বলাই বাহুল্য। খাড়া পাহাড় কত দূর পর্যন্ত যে নেমে গেছে কে জানে। পায়ের ভর দেবার সুযোগও আর পাওয়া যাচ্ছিল না, হাতের ওপর অসম্ভব ভার পড়ছিল। মোটা ঘাসের দড়িতে হাতের চামড়া যেন ছিঁড়ে যাচ্ছিল। যত এগিয়ে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল শেষ যেন আর নেই। চারিধারে সূচিভেদ্য অন্ধকার। তাতে অবশ্য একটু সুবিধেই হয়েছিল, ওপরের দারুরা আমাদের দেখতে পাচ্ছিল না। কিন্তু পাহাড় থেকে কিরকম অবস্থায় ঝুলছি বুঝতে না পেরে অস্বস্তিও হচ্ছিল মারাত্মক। ওপরে পাহাড়ের ঠিক কিনারে গণ্ডগোল ক্রমশ বেড়ে যাচ্ছে বলে শুনতে পাচ্ছিলাম। হঠাৎ আমাদের দড়িটা প্রচণ্ড বেগে নড়ে উঠল।
কি হলো? থামিস না, ওরা দড়িটার কথা এইবার জানতে পেরেছে।
এই অবস্থাতেও মামাবাবুকে শান্ত থাকতে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। তাহলে উপায়?
উপায় আরো জোরে হাত চালানো, তাড়াতাড়ি নাম।
কিন্তু হাত যে আর চলতে চায় না, মনে হচ্ছিল দড়িটা যেন কেটে হাতের ভেতর বসে যাচ্ছে। সমস্ত বাহু অসাড় হয়ে শরীরের ভার যেন আর বইতে পারছে না। মামাবাবু হঠাৎ সেই অবস্থায় টর্চটা জেলে ওপরের দিকে ফেললেন। পাহাড়ের ধারে অসংখ্য দারু ঝুঁকে পড়ে নিচের দিকে আমাদেরই দেখার চেষ্টা করছিল বোধহয়। টর্চের আলো দেখেই তারা চিৎকার করে উঠল, কিন্তু সে চিৎকারে নয়, সেখানকার জনতার মধ্যে একটা ব্যাপার দেখে আমার সমস্ত শরীর যেন সহসা হিম হয়ে গেল। মামাবু, ওরা কি করছে জানেন?
কি?
আমাদের দড়ি কাটছে।
কাটুক, ভয় নেই।
হ্যাঁ, ভয় আর কি, সমস্ত শরীরটা গুঁড়ো হয়ে যাবে। এই যা, এর থেকে উপরে দাঁড়িয়ে সসম্মানে যুঝে মরতে পারতাম।
না, মরতে হবে না। আমরা নিচে না পৌঁছলে ও দড়ি কাটা পড়বে না। হাত চালা, তাড়াতাড়ি।
আরে, কাটা যাবে না তা জানলেন কেমন করে? ওদের ছুরিও কি ভোঁতা?
না, ভোঁতা নয়, কিন্তু ছুরি চালাচ্ছে মংপো।
হ্যাঁ, মংপো?
হ্যাঁ, মাথায় দারু দেরি প্রায় সমান বলে তাদের ভেতর থেকেও কিচ্ছে না যায় না। মংপো আমার সঙ্গেই ছিল বরাবর।
কিন্তু মংপো দড়ি কাটছে কেন?
অহাম্মক, তা না হলে ওদেরকেই যে কাটত।
ঠিক দরকারের সময় মংপো কেমন করে এসে উদয় হল, আর মামাবাবুই বা কেমন করে এখানে এসে উপস্থিত হলেন? সেই ভয়ঙ্কর রাতের পর থেকে তাদের সঙ্গে কি হয়েছিল, এতদিন কি বা করছিলেন, এ সমস্ত জানার অদম্য কৌতূহল হচ্ছিল। কিন্তু কৌতূহল নিবৃত্তি করার সময় এখন নয়। হাতের মাংস দড়ির ঘর্ষণে কেটে ফালা ফালা হয়ে যাচ্ছে, দুটো কাঁধ যন্ত্রণায় মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে যেন। সমস্ত দিন অনাহারে থাকবার পরে আরো বেশি করে ক্লান্ত হয়ে পড়ছিলাম। এমনভাবে কতক্ষণ আর দড়ি ধরে থাকবার জোর গায়ে থাকবে জানি না। ওপরে মংপো চালাকি করে উন্মত্ত দারুদেরই বা কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে তাও জানি না। না, এত করেও কিছু হল না। সমস্ত হাত অসাড় হয়ে আসছে, হাতের শিথিল মুঠির ভেতর দিয়ে দড়ি যেন পিছলে যাচ্ছে বুঝতে পারছিলাম। আর পারছি না মামাবাবু, হাতে আর সার নেই।
ছেড়ে দে তাহলে হাত।
হ্যাঁ, ছেড়ে দেব। বাহ, আপনি বেশ তো, আপনি চান এই পাহাড়ে আমার শরীর গুঁড়ো হয়ে যাক।
আরে, গুঁড়ো হবি না, আর হাত তিনেক মাত্র আছে, আমি গুনে গুনে আসছি, অনায়াসে ছাড়তে পারিস।
মামাবাবুর কথা শেষ হবার আগেই আমি হাত ছেড়ে দিয়ে শক্ত পাথরের ওপর পড়লাম। আঘাত একটু লাগলো অবশ্য, কিন্তু নিরাপদে মাটিতে পা দেবার আনন্দ ও হাতের যন্ত্রণা শেষ হওয়ার আরামের কাছে তা কিছুই নয়। মামাবাবু আমার পরেই অন্ধকারে সেখানে এসে দড়িটাকে একটা ঝাঁকানি দিলেন, টের পেলাম। তার কয়েক মুহূর্ত বাদেই দড়িটা ওপর থেকে কেটে সশব্দে আমাদের পায়ের কাছে এসে পড়ল। ওপরে দারুরা ইতিমধ্যেই কয়েকটা মশাল জেলে ফেলেছে। তারা নিচের দিকে মশাল ঝুলিয়ে পাহাড়ের ধার থেকে ঝুঁকে পড়ে দড়ি কাটা পড়বার ফলাফলটা দেখার চেষ্টা করছিল, কিন্তু সে চেষ্টা তাদের বৃথা। তাদের মশালের আলো এই গাঢ় অন্ধকারে কত দূর আর পৌঁছাবে? দারুরা আপাতত আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, সুতরাং একটু দম নিলে ক্ষতি কি? বিশেষ করে মনের ভেতর যত প্রশ্ন জমে আছে তাদের কয়েকটার উত্তর না পেলে আর যে স্থির থাকতে পারছি না। কিন্তু মামাবাবু আমাকে সে অবসর দিলেন না। পাহাড়ের ধারে মশালের আলো দেখা যেতেই তিনি আমার হাত ধরে টান দিয়ে প্রাণপণে নিচে নামতে শুরু করলেন। অন্ধকারে পাহাড়ের এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে তাড়াতাড়ি নামা সহজ কথা নয়। পদে পদে হোঁচট খাচ্ছিলাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি এমন সময় মামাবাবু যে মিছিমিছি পালাবার জন্য ব্যস্ত হননি তার প্রমাণ পাওয়া গেল। আমাদের হাত দুয়েক দূরেই সশব্দে একটা প্রকাণ্ড পাথরের চাই এসে পড়ল। সে পাথরের পর ছোট বড় আরো অনেক পাথর এবার নিচে এসে পড়তে লাগল। কি ভাগ্যিস আমরা তখন পাহাড়ের আর একদিকে সরে গেছি মামাবাবুর উপস্থিত বুদ্ধির জোরে। দারুরা এতক্ষণ যে কেন এই উপায় অবলম্বন করেনি কে জানে। তাহলে মংপোর সমস্ত চাতুরি সত্ত্বেও দড়ি বেয়ে নিচে নামা আর আমাদের ভাগ্যে থাকত না। সম্ভবত আমাদের মারবার জন্য দড়ি কাটাই যথেষ্ট মনে করে তারা এতক্ষণ নিশ্চিন্ত ছিল, অন্য কোনো উপায়ের কথা তাদের মাথায় খেলেনি। উঁচু নিচু এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে চলতে হচ্ছে। অন্ধকারে টর্চ জেলে পথ দেখার উপায় নেই, কারণ তাহলে আমরা কোথায় আছি দারুদের আর জানতে বাকি থাকবে না। অনেকক্ষণ পর মামাবাবু যখন থামলেন তখন বারবার হোঁচট খেয়ে ও পড়ে সর্বাঙ্গ আমার ক্ষতবিক্ষত হয়ে গেছে। দম ফিরে পেতেও আমাদের কম সময় লাগল না, কিন্তু এত কাণ্ডের পর এমনভাবে মিলিত হয়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় এলেও মামাবাবুকে দুটো কথা জিজ্ঞেস করার অবসরটুকু আমি পেলাম না।
এইবার কিন্তু ছাড়াছাড়ি দরকার।
কেন?
তর্ক করার সময় এখন নয়, যা বলছি তাই কর। আমাকে মংপোর জন্য অপেক্ষা করতে হবে। আমার ও মংপোর এই অঞ্চল পরিচিত, আমরা আলাদা হলেও দারুদের এড়াতে পারব, কিন্তু তুই সঙ্গে থাকলে বিপদ বাড়বে। তাই তোকে আগে থাকতে আমি নিরাপদ জায়গায় পাঠাতে চাই। দারুরা এখনো আমাদের সন্ধানের চারধারে ছড়িয়ে পড়তে পারেনি। এই বেলা অন্ধকারে তোর চলে যাওয়ার সুবিধা আছে।
তা না হয় বুঝলাম, কিন্তু যাব কি করে? এ অঞ্চল যে আমি চিনি না তা তো নিজেই বলছেন।
যেখানে যেতে বলছি সেই জায়গা তুই চিনিস?
আমি চিনি।
হ্যাঁ, যে সুড়ঙ্গ থেকে দারুদের সঙ্গে বেরিয়েছিলি সেটা মনে আছে তো?
হ্যাঁ, কিন্তু সেখানে আবার কেন?
সেখানেই আমাদের আস্তানা।
বলে মামাবাবু এবার সেই সুড়ঙ্গ পথের গোলকধাঁধার ভেতর কোথায় একটা গোপন গুহার মতো জায়গায় তিনি আস্তানা করেছেন তা খুঁজে বের করার উপায় বুঝিয়ে দিলেন। অনেক কথাই জিজ্ঞেস করার ছিল, কিন্তু মামাবাবু একেবারে অটল। মামাবাবুর দেওয়া টর্চটা নিয়ে অত্যন্ত অপ্রসন্নভাবেই তাই এগিয়ে যেতে হল। নিরাপদ বলে সেখানে আমাকে পাঠাবার জন্য মামাবাবুর এত আগ্রহ। তিনি একটা কথা ঠিকই বলেছিলেন, বিশাল একটা পাহাড় খুঁজে বের করা বিশেষ কঠিন নয়। মামাবাবু যেরকম নির্দেশ দিয়েছিলেন তাতে ঘণ্টাখানেক হাঁটার পর সুড়ঙ্গ পথ পেয়ে গেলাম। কিন্তু সুড়ঙ্গ পথের মুখে এসে কেন বলা যায় না প্রথমটায় থমকে দাঁড়াতে হল। মনে যতই জোর আনি না কেন গাটা আপনা থেকেই ছমছম করছিল। এই পাহাড়ের সুড়ঙ্গগুলোর মধ্যে যেরকম অদ্ভুত ব্যাপার আমি এক রাত্রে দেখেছি তা ভোলা সহজ নয়। সুড়ঙ্গগুলো সত্যি দুর্বোধ্য রহস্যে আমার কাছে বিভীষিকাময় হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ঢুকতেই হল। এতক্ষণ বাইরের খোলা জায়গায় আমি টর্চ ব্যবহার করিনি বললেই চলে। সুড়ঙ্গের ভেতর ঢুকেই সেটা জেলে ফেললাম। মামাবাবু যেরকম বলে দিয়েছিলেন তাতে বেশি দূর আমার যাওয়ার দরকার নেই। সুড়ঙ্গের কয়েকটা বাঁকা পথ ঠিকমতো ঘুরেই পাথরের দেওয়ালে একটা ফাটল দেখা যাবে। সেই ফাটলের একধারে একটু চাপ দিলেই কবজা দেওয়া দরজার মতো পাথরটা ঘুরে গিয়ে একটা সংকীর্ণ পথ বেরিয়ে পড়বে। তার ওধারেই মামাবাবুর আস্তানা। মনের সন্ত্রস্ত অবস্থায় পথ ভুল করার জন্য নাকি মামাবাবুর নির্দেশে ত্রুটির কারণে জানি না পাথরের দেওয়ালের সেই ফাটল আধ ঘন্টা ধরে খুঁজে হয়রান হয়েও পেলাম না। দেরি হওয়ার সঙ্গে সঙ্গে অধৈর্য হচ্ছিলাম। সুড়ঙ্গের গলির পর গলি ঘুরে তখন আমি বেরোবার রাস্তাও গুলিয়ে ফেলেছি। এই পাহাড়ে আগের এক রাতের কথা স্মরণ করে শুধু পরিশ্রমে নয় ভয়েও শীতের রাত্রে আমার কপাল ঘেমে উঠল। এই অবস্থায় কি করা উচিত তা ঠিক করার জন্য একটা মোড়ে দাঁড়িয়ে আমি চমকে উঠে টর্চটা নিভিয়ে দিলাম। সুড়ঙ্গের গলির মধ্যে পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি আলো নেভানোর পরেই সে পায়ের শব্দ থেমে গেল, কিন্তু তাতে আশ্বস্ত হওয়ার কিছু নেই। মানুষ হোক বা পশু, যার পায়ের শব্দই শুনে থাকি না কেন সে যে আমার উপস্থিতি টের পেয়েছে এবং পালাবার চেষ্টা যে তার নেই এটুকু তার পায়ের শব্দ থামা থেকে অনায়াসেই বোঝা যায়। অত্যন্ত সন্তর্পণে নিঃশ্বাস নিতে নিতে আমি যেদিক থেকে শব্দ এসেছিল তার উল্টো দিকে নিঃশব্দে অগ্রসর হওয়ার চেষ্টা করলাম। উপবাসী শরীরের এই ক্লান্ত অবস্থায় কারোর সঙ্গে সম্মুখ সমরে নামার উৎসাহ আমার তখন ছিল না। পালানোই তখন আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমি নড়ামাত্রই মনে হল অন্ধকারে আর একজনও কেউ নড়ছে। কি সে? দারুদের কেউ হলে সম্ভবত অন্ধকারে তার অস্তিত্ব গোপন থাকত না। অবশ্য দারুদের সকলের গা থেকে আলো বেরোয় না। ক্ষীণকায় একজন দারুকে হয়তো এই দুর্বল শরীরেও কাবু করতে পারি, কিন্তু সে যে দারু তার নিশ্চয়তাও তো নেই। ভরসা করে এগিয়ে যাওয়া তাই উচিত বলে মনে হল না। ব্যাপারটা এতক্ষণে শিকার এবং শিকারীর পায়তারা হয়ে দাঁড়িয়েছে। অন্ধকারে আমি নিঃশব্দে তাকে এড়াবার চেষ্টা করছি, আর সেও আমাকে বাগে পাবার সুযোগ খুঁজছে। সুড়ঙ্গর ভেতরেও পায়ের শব্দ ঠিকমতো সব জায়গায় বোঝা যায় না। তার জন্য সুবিধা এবং অসুবিধা দুই আমার হচ্ছিল। আমি যেমন তার অবস্থান ভুল করছিলাম, সেও তেমনি সঠিকভাবে আমি কোথায় আছি বুঝতে পারছিল না। কিন্তু এই সাংঘাতিক খেলা আর কতক্ষণ চালানো যায়? ক্রমশই আমি হতাশায় মরিয়া হয়ে উঠছিলাম। হঠাৎ একবার আলো জেলে পথটা দেখে নিয়ে সোজা দৌড় দেব কিনা ভাবছি, এমন সময় কে যেন আমার গায়ের ওপর সজোরে লাফিয়ে পড়ল। অন্ধকারে তার তাগ অবশ্য ঠিক হয়নি। প্রথমে পড়ে গেলেও বিদ্যুৎ বেগে তাকে ঝাঁকুনি দিয়ে ফেলে টর্চটা জেলে ফেললাম। এখন আর অন্ধকারকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এ কি, যে ধারালো বড় ছোড়াটা তখনও পাথরের ওপর পড়ে চকচক করছে তার কথাও আমি সে মুহূর্তে ভুলে গেলাম। আমার সামনে লাউ চেন হতবম্ব হয়ে দাঁড়িয়ে। কিন্তু সে রাত্রে আমার বিস্ময়কর অভিজ্ঞতা ওখানেই শেষ হবার নয়।
এ কি আপনি? আমি যে লিসিন ভেবেছিলাম।
লিসিন? লিসিনকে আপনি চেনেন নাকি?
হ্যাঁ, তা তো চিনি বই কি।
কিন্তু তাকে দেখলেন কোথায়?
এই সুড়ঙ্গের ভেতরই আমি খানিক আগে তাকে ধাওয়া করছিলাম। হঠাৎ একটা জায়গায় এসে সে যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল। তারপর খুঁজতে খুঁজতে হঠাৎ এখানে এসে এই আলোর জ্বলা নেভা দেখে আমি তাকে পেয়েছি ভেবে নিঃসন্দেহ হয়েছিলাম।
লি সিন অদৃশ্য হয়ে গেছে?
হ্যাঁ, সত্যি আশ্চর্য ব্যাপার। আমিও তখন একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। একটা জলজ্যান্ত মানুষ একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি তার খুব বেশি পেছনে কিন্তু ছিলাম না। আমি তাকে অনুসরণ করছি সেই কথাটা সে জানতে পেরেছিল বলেও কিন্তু মনে হয় না। হঠাৎ একটা বাঁক ফিরে দেখি সে নেই। সেখানে একটাই মাত্র পথ অনেক দূর পর্যন্ত সোজা চলে গেছে। খুব তাড়াতাড়ি দৌড়ালেও আমি সেখানে পৌঁছাবার আগে তার পক্ষে অন্য মুখ দিয়ে বেরিয়ে যাওয়া অসম্ভব।
যেখানে অদৃশ্য হয়েছিল সেখানে আমাকে নিয়ে যাবেন এক্ষুনি?
কিন্তু সেখানে এখন গিয়ে কি হবে? আমি তখন আলো জেলে খুব ভালো করে খুঁজে দেখেছি। আর এতক্ষণ কি সেখানে আমাদের জন্য সে বসে আছে মনে করছেন?
কিন্তু আপনি নিয়ে যেতে পারেন কিনা সেটা বলুন না।
তা পারি, কিন্তু কেন?
সব কথা বলার সময় এখন নেই, তাড়াতাড়ি চলুন। লাউ চেন আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করল না। আমায় পথ দেখিয়ে সামনের সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চলল। সুড়ঙ্গের গোলক ধাঁধায় আমি হলে বোধহয় কিছুতেই পথ চিনে যেতে পারতাম না, কিন্তু লাউ চেনের দেখলাম এ বিষয়ে অসাধারণ ক্ষমতা আছে। কোথাও সে একবারও থামল না, দ্বিধাও করল না কোথাও দাঁড়িয়ে। অনায়াসে গুটি দশেক মোড় ঘুরে এক জায়গায় এসে থামল।
এই যে এই জায়গাটাতে।
ঠিক জানেন, এখানে কোনো পথ ভুল হয়নি তো আপনার?
পথ ভুল হবে কেন? দুদিন ধরে আপনার খোঁজে অধিকাংশই সুড়ঙ্গ ঘুরে ঘুরে মুখস্থ হয়ে গেছে। আপনি সেরাত্রে নিরুদ্দেশ হওয়ার পর পাহাড়ের ভেতর পিস্তলের আওয়াজ শুনেই বুঝেছিলাম যে এখানেই রয়েছেন।
গুলির শব্দ লাউ চেনের তাঁবু পর্যন্ত পৌঁছেছে শুনে একটু অবাক অবশ্য হলাম, কিন্তু সেসব কথা আলোচনার জন্য সময় ঢের পাওয়া যাবে। আমি টর্চটা পাথরের দেওয়ালের চারদিকে ঘুরিয়ে ফেলতে ফেলতে হঠাৎ আনন্দে উত্তেজনায় কেঁপে উঠলাম। এইবার হয়তো আপনার ছোড়াটা কাজে লাগতে পারে, প্রস্তুত থাকুন।
ছোড়া কেন? আমার কাছে পিস্তল আছে তো। কিন্তু পাথরের দেওয়ালে ছুঁড়বো নাকি?
না, পাথরের দেওয়ালে নয়। মামাবাবুর গোপন আস্তানার সন্ধান জেনে যে সর্বনাশ করতে এসছে
তাকে পালাতে না দেওয়ার জন্য।
মামাবাবুর গোপন আস্তানা? ফাটলের ধারে জোরে চাপ দিতেই দরজার পাথরটা তখন ঘুরে গিয়ে একটা সুড়ঙ্গ পথ বেরিয়ে পড়েছে। টর্চটা তাড়াতাড়ি নিভিয়ে দিলাম। হ্যাঁ, লি সিং কেমন করে সন্ধান পেয়েছে জানি না, কিন্তু এর ভেতরেই যে সে অদৃশ্য হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার তাকে এখানে ধরতেই হবে। সুড়ঙ্গ পথ দিয়ে এবার আগু পিছু হয়ে আমরা দুজন এগিয়ে চললাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। দুধারে দেওয়ালের গায়ে হাত বুলিয়ে আমি সামনের পথ ঠিক করছি। লাউচেন পেছন থেকে আমার কাঁধ ছুঁয়ে চলেছে। অবশ্য বেশি দূর এভাবে যেতে হল না। খানিক এগিয়ে সুড়ঙ্গ পথ একটা প্রকাণ্ড গুহার মুখে শেষ হয়েছে। সেখানে পৌঁছেই আমি থমকে দাঁড়িয়ে লাউচেনের হাতে চাপ দিয়ে থামতে ইশারা করলাম। সামনে গুহাটা যেমন লম্বা চওড়া তেমনি উঁচু। সে গুহার একেবারে অপর প্রান্তে মিটমিট করে একটা আলো চলছে। বিশাল গুহার অন্ধকার তাতে দূর হয়নি, কিন্তু সেই আলোই আমাদের পক্ষে যথেষ্ট। গুহার ভেতরে কিছু আসবাবপত্র থাকলেও তা ভালো করে দেখা যাচ্ছিল না। আমাদের দিকে পেছন ফিরে পাথরের মেঝে পাতা ঘাসপাতার একটা বিছানার উপর বসে লি সিন একান্ত মনোযোগ দিয়ে যে কিছু একটা দেখছে সেটা আমরা ভালোই বুঝতে পারলাম। এখানে তার অনুসরণ যে কেউ করতে পারে না এ বিষয়ে সে বোধহয় নিশ্চিত ছিল। সেই জন্যই বোধহয় আমরা সন্তর্পণে তার হাত তিনেক দূরে যাওয়া পর্যন্ত সে কিছুই টের পায়নি। তারপর হঠাৎ আমাদের মৃদু পদশব্দেই বোধহয় চমকে গিয়ে পেছন ফিরে তাকালো সে। সেই মুহূর্তে টর্চটা জেলে ফেললাম তার মুখে।
খবরদার নড়বে না, তাহলেই গুলি চালাব।
লি সিনের তখনকার স্তম্ভিত মুখভঙ্গি দেখার মতো। সে আমাকে ও লাউচেনকে একসঙ্গে এভাবে দেখবে নিশ্চয়ই আশা করেনি। স্থানুর মতো কয়েক সেকেন্ড বসে থেকে সে হঠাৎ আমাদের চমকে দিয়ে লাউচেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। লাউচেন একেবারেই প্রস্তুত ছিল না এই আকস্মিক আক্রমণের জন্য। তার পিস্তলের গুলি ছুটল কিন্তু উল্টো দিকে, এবং লি সিনের ধাক্কায় পড়ে যাবার সঙ্গে সঙ্গে পিস্তলটাও ছিটকে পড়ল মেঝের ওপর। প্রথমটায় এই অপ্রত্যাশিত আক্রমণে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। লাউচেনকে চিত করে ফেলে আরেকটু হলেই লি সিন সুড়ঙ্গ দিয়ে সরে পড়ত। লাউচেনকে কাবু করে ফেলে সোজা ছুটে পালালে আমার বোধহয় কিছু করার থাকত না। কিন্তু সে গুহার ভেতর থেকে একটা নোট বইয়ের মতো খাতা তুলে নিতে গিয়েই নিজের বিপদটা বাঁধাল। আমার বিমূঢ়তা তখন কেটে গেছে। পিস্তলটা যেখানে পড়েছিল সেখান থেকে কুড়িয়ে নিয়ে লি সিন দৌড় দেবার আগেই আমি তার দিকে লক্ষ্য স্থির করে দাঁড়ালাম। বিছানা থেকে বইটা তুলে নিয়ে আর উঠে দাঁড়ানো হল না লি সিনের। আমার দিকে চেয়ে সে স্থির হয়ে বসে পড়ল। লাউচেন ততক্ষণে সামলে উঠে বসেছে। মুহূর্তের মধ্যে সে পেছন থেকে গিয়ে লি সিনকে জাপটে ধরল। এবারে লি সিনের আর কোনো বেয়ারাপনা করার সাহস ছিল না।
কাজটা কিন্তু ভালো করলেন না, আপনাকে এর জন্য পস্তাতে হবে।
তার আগে তুমি এখন পস্তাও।
লাউচেন, দড়ি দিয়ে বাঁধুন ওকে।
না, একে বাঁচিয়ে রেখে কিন্তু কোনো লাভ নেই, আপনি গুলি করুন।
লাউচেনের যেরকম জেদ দেখলাম তাতে মনে হল পিস্তলটা আমার হাতে না থাকলে সে লি সিনের গায়ে গুলি দিয়ে ঝাঁঝরা করতে বিন্দুমাত্র দ্বিধা করত না। কিন্তু যত বড় শত্রুই হোক না কেন, এইভাবে জানোয়ারের মতো তাকে গুলি করে মারা আমার পক্ষে অসম্ভব। বিছানার একটা কম্বলকে ছোড়া দিয়ে কেটে দড়ি বানিয়ে লি সিনকে আমরা পিছমোড়া করে বেঁধে গুহার একদিকে শুইয়ে দিলাম। তর্ক বাঁধলো তারপর কি করা যায় তাই নিয়ে। গুহার ভেতরটা তন্ন তন্ন করে খুঁজেও আমি ও লাউচেন ওই নোট বই ও সামান্য কয়েকটা রান্নাবান্নার সরঞ্জাম ছাড়া আর কিছুই পেলাম না। নোট বইয়ের ভেতর একটা কাগজে সামান্য কয়েকটা দুর্বোধ্য অঙ্ক ছাড়া আর কিচ্ছু নেই। নোট বইটাতে যাই থাক সেটা অত্যন্ত মূল্যবান লি সিনের কাছে। সেটাই যে চুরি করার সংকল্প ছিল ওর এতে সন্দেহ নেই। সে চুরি যখন ধরা পড়ে গেছে তখন মামাবাবু আর মংপো ফিরে না আসা পর্যন্ত আমি ওই গুহাতেই অপেক্ষা করতে চাইছিলাম। কিন্তু লাউচেন কিছুতেই রাজি হল না।
আপনাদের গুহায় থাকা মানে অকারণে নিজেদের বিপদকে আমন্ত্রণ করা। লিসিন যে একাই এ গুহার সন্ধান জানে কিভাবে নিশ্চিত হচ্ছেন? তার দলের লোকেরা হয়তো এই কথাটা জানে এবং তার দেরি দেখে তার খোঁজেও আসতে পারে, তখন তো আমরা ধরা পড়বই। আপনার মামাবাবুর এই নোট বইয়ের মূল্য যখন তাদের কাছে এতটাই বেশি, তখন এটা তাদের হাত থেকে রক্ষা করা আমাদের তো কর্তব্য।
কিন্তু মামাবাবুরাও তো এলে এদের কবলে পড়তে পারেন।
হ্যাঁ, তা পড়বেন না। মামাবাবুর ওপর আপনার তো অবিশ্বাস কেন? এদের হাত থেকে যিনি অমনভাবে একবার পালাতে পেরেছেন, তিনি সহজে ধরা দেওয়ার পাত্র নন। আমাদের এখান থেকে এখন নিজেদের তাঁবুতে গেলে কোনো ক্ষতি হবে না। আমার সন্দেহ যদি অমূলক হয়, লিসিনের দলের লোক যদি কেউ নাও আসে, তাহলেও আমি এখানে যে চিঠিটা রেখে যাচ্ছি তা থেকে কিন্তু মামাবাবু সব কথা জানতে পারবেন। আমাদের ঠিকানাটাও রেখে যাচ্ছি।
লাউচেনের কথাতেই শেষ পর্যন্ত রাজি হতে হল। নোট বইয়ের একটা পাতা ছিঁড়ে তাতে সমস্ত ঘটনা সংক্ষেপে লিখে লাউচেন চর্বির মিটমিটে বাতির কাছে পাথর চাপা দিয়ে সেটা রেখে দিল। কিন্তু তবুও সুড়ঙ্গের গুপ্ত দ্বার ঠেলে বেরিয়ে যাবার সময় মনটা কেমন যেন খুঁত খুঁত করতে লাগল। লি সিন ধরা পড়ার পর প্রায় আর কোনো কথাই বলেনি। মুখে কাপড় গুঁজে দিয়ে লাউচেন তার সে পথ বন্ধই করে দিয়েছিল। তবুও তার শেষ মুহূর্তের দৃষ্টি ভোলার নয়। তার ভেতর দুর্বোধ্য কিসের যেন ভয়ঙ্কর ইঙ্গিত আছে। মামাবাবুর বুদ্ধিতে আমার যথেষ্ট বিশ্বাস আছে, কিন্তু তিনিও এখানে অসন্দিগ্ধভাবে আসছেন। সতর্ক হওয়ার আগেই যদি আবার তিনি এদের কবলে পড়ে যান, আমাদের এভাবে চলে আসা ঠিক হল না। কিন্তু মামাবাবু যদি আবার কোনো বিপদে পড়েন।
শুনুন মিস্টার সেন, বিপদ যদি আজ কারোর ঘনিয়ে থাকে, সেটা মায়াবাদুরের সর্দারের।
মায়াবাদুরের সর্দার?
ইয়েস, আর আজ রাতেই তার দেখা পাবেন। আজ রাতেই তার লীলা শেষ।
কি বলছেন, এত জানলেনই বা কি করে?
একটা অনুরোধ করব মিস্টার সেন, এখন আর দয়া করে প্রশ্ন করবেন না। মায়াবাদুরের এই রহস্যভেদ করবার যদি ইচ্ছা থাকে, তাহলে আমার কথা আজ বিনা প্রতিবাদে আপনাকে শুনতে হবে। বলুন, রাজি আছেন?
তখনকার মতো আমি আর কোনো কথাই বললাম না, কিন্তু প্রশ্ন না করার প্রতিজ্ঞা শেষ পর্যন্ত রাখা গেল না। যদিও সে প্রশ্নের বিষয় আলাদা, লাউচেনের সোজা পথ জানা ছিল বলেই পাহাড়ের ভেতরের সুড়ঙ্গগুলো ক্লান্ত অবস্থাতেও এবার তেমন দীর্ঘ মনে হল না। পাহাড় থেকে বেরিয়ে লাউচেনের তাঁবুর দরজার কাছে পৌঁছে আমাকে কিন্তু একবার থমকে দাঁড়াতেই হল। আমরা ঢোকার আগে তাঁবুর ভেতর দিয়ে একটা লোক বেরিয়ে এসে লাউচেনকে অভিবাদন করে চলে যাচ্ছিল। সম্ভবত তাঁবুর পাহারাতেই তাকে রাখা হয়েছিল। তাঁবুর দরজায় কাপড় সরাবার সঙ্গে সঙ্গে ভেতরের আলোয় মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার মুখ দেখতে পেলেও তাকে চিনতে আমার দেরি হয়নি।
আবার দাঁড়ালেন কেন? চলুন ভেতরে।
যাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে আমি বাধ্য হচ্ছি।
আপনাকে নিয়ে সত্যি আর পারা গেল না। বেশ, করুন জিজ্ঞাসা, কিন্তু মায়াবাদুর সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে আমি কিন্তু বোবা।
না না, মায়াবাদুর সম্পর্কে নয়, যে লোকটা এখনই বেরোলো তার সম্পর্কে। একে কোথায় পেলেন?
যাক, লোকটা তাহলে মিথ্যে বলেনি। তাহলে আপনি তাকে চিনতে পেরেছেন, তাই তো?
না চেনার কি আছে, লোকটা তো আমাদের চালকদের একজন ছিল।
কিন্তু ও তো কোনো অপরাধ করেনি। ও আমার কাছে নিজেই তা বলেছে।
অপরাধ আছে মিস্টার লাউচেন, লোকটা আমাদের দল থেকে রহস্যজনকভাবে একদিন সরে পড়ে, তারপরেও ও এখানে উদয় হলো কি করে? কথা বলতে বলতে আমরা এবার তাঁবুর ভেতরে এসে ঢুকেছিলাম। লাউচেন একটা চেয়ারে বসে পড়লেন।
সে কি, রোগে পড়ার কারণে আপনারা ওকে কাচিনদের এক গ্রামে রেখে আসেননি?
কশ্মীর কালেও না।
সে কি, আমি তো আপনাদের বিশ্বাসী লোক ভেবে একদিনের পরিচয়ে ওকে তাঁবুর পাহাড়ে রেখেছিলাম। কাল সবে ও এখানে কাজ নিয়েছে, আমায় জানিয়েছে যে রোগ সারবার পর ও নিজে আপনাদের খোঁজে এত দূর এসেছে।
আমাদের খোঁজেই যে এসেছে সেটা হয়তো ঠিক, তবে প্রভু ভক্তিতে নয়। মায়াবাদুরের সর্দারকে ধরার জোগাড় করছেন, অথচ তাদের অনুচরদের চেনেন না মিস্টার লাউচেন।
আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন মিস্টার সেন, আমি আসছি।
আপনি মিছিমিছি যাচ্ছেন, তার খোঁজ পাওয়ার আশা ক্ষীণ, কারণ সে আমাকেও দেখেছে।
তবু একবার তো যাওয়া দরকার
বলে লাউচেন বেরিয়ে গেলেন, এবং বহুক্ষণ বাদে যখন ফিরে এলেন তখন আমি দীর্ঘ উপবাস ভঙ্গ করে শ্রান্ত বিছানায় গা এলিয়েছি। আমার আর কিছু জিজ্ঞেস করার দরকার হল না। উদ্বিগ্ন মুখে চেয়ারে বসে পড়লেন লাউচে।
আপনার কথাই ঠিক, তার কোনো পাত্তা নেই।
মায়াবাদুরের সর্দারের দেখা কি আজই পাওয়া যাবে তাহলে?
সেই বিষয়ে তো আরোই নিঃসংশয় হলাম।
আমাকে কি করতে হবে?
বিশেষ কিছু নয়, এই ঘরে প্রথম যে ঢুকবে তাকে গুলি করতে হবে।
লাউচেনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই ঘরের আলো নিভে গেল, লাউচেনের পদশব্দও পেলাম। তাঁবুর দরজা সরিয়ে সে বাইরে বেরিয়ে যাচ্ছে।
শুনুন, আমি বাইরে আছি, ঘর থেকে নড়বেন না।
লাউচেন বেশ অনায়াসে বলে গেল যে ঘর থেকে নড়বেন না, কিন্তু সেই অন্ধকার ঘরে প্রতি মুহূর্তে কান খাড়া করে পরম শত্রুর পায়ের শব্দের জন্য অপেক্ষা করা যে কি ভয়ানক এক ধৈর্যের পরীক্ষা, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। লাউচেনের অনুমান সত্যি হলে মায়াবাদুরের সর্দার যে কোনো মুহূর্তে এখানে এসে হাজির হতে পারে, কিন্তু নিতান্ত সাধারণ মানুষ তো সে নয়। অসীম তার ধূর্ততা এবং অলৌকিক তার ক্ষমতা। চোখ কান বুঝে ভালো মানুষটির মতো সরাসরি ঘরে ঢুকে আমার গুলি বুক পেতে সে নিশ্চয়ই নেবে না। কি ভয়ানক অভিসন্ধি নিয়ে কি রকম অপ্রত্যাশিতভাবে সে এসে উপস্থিত হবে কে জানে। পিস্তলের গুলি যদি ছোটে তাহলে কার আগে ছুটবে তা বলা কঠিন। লাউচেন বাইরে লুকিয়ে পাহারায় আছে জেনেও কোনো সাহস পেলাম না। মায়াবাদুরের হাতে লাউচেন তো কম নাকাল এখনো পর্যন্ত হয়নি, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বাঁচাতে পারলে তবে তো আমাকে সাহায্য করবে। গাঢ় অন্ধকারে পিস্তলটা সজোরে মুঠোতে চেপে তাঁবুর দরজার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে থাকতে থাকতে টের পাচ্ছিলাম আমি বেশ ঘেমে উঠেছি। এরকম ভাবে ঘরের ভেতর অনিশ্চিত প্রতীক্ষায় থাকার কারণেই বোধহয় অস্বস্তি এবং যন্ত্রণা এত বেশি হচ্ছিল। গুলি করার তৎপরতার উপর অনেক কিছু নির্ভর করে। এক মুহূর্ত বিলম্ব হলে বা লক্ষ্য ঠিক না হলে আফসোস করার জন্যও আর বেঁচে থাকতে হবে না। জন্তু জানোয়ার ছাড়া মানুষের ওপর কখনো পিস্তল ব্যবহার এর আগে করিনি, কিন্তু এখন সে বিষয়ে উচিত অনুচিতের কথা ভাবছিলাম না। শুধু ভয় হচ্ছিল ঠিক সময়ে হাত এবং মনের জোর থাকবে কিনা। যেরকম উত্তেজনার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত কাটছিল তাতে খানিকক্ষণ বাদে মনের অবসাদ আসা খুবই স্বাভাবিক। সামান্য একটু শব্দতেই থেকে থেকে চমকে উঠছিলাম। তাঁবুর ভেতরের অন্ধকারে চোখের ওপর সব অদ্ভুত ছায়ামূর্তি যেন ভেসে যাচ্ছিল। শেষ পর্যন্ত মনে হচ্ছিল কোনটা মনের ভুল আর কোনটা যে সত্যি তাই ঠিক করতে পারব না। এক একবার মনে হচ্ছিল লাউচেনের কথায় অতখানি বিশ্বাস করার হয়তো কোনো কারণ নেই, হয়তো তার ধারণা সম্পূর্ণ ভুল। কিন্তু সে কথা ভেবেও নিশ্চিন্ত হয়ে একাগ্র পাহারা শিথিল করতে আর পারলাম কোথায়। একবার মনে হল লাউচেনের কথা অমান্য করে তাঁবু থেকে বাইরে বেরিয়ে পড়লে কেমন হয়। বিছানা থেকে উঠে পর্দার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। চারিধার নিস্তব্ধ। বাইরের শীতের যে কনকনে হাওয়া এখানে রোজ রাত্রে সজোরে বয়, আজ তাও শান্ত হয়ে এসেছে। পর্দা ঈষৎ ফাঁক করে বাইরে তাকালাম, কিন্তু সেই সূচিভেদ্য অন্ধকারে আর কি বা দেখতে পাব। বাইরে কান পেতে কোনো শব্দ শোনা যায় কিনা সেটা বোঝার বৃথাই একটা চেষ্টা করলাম। সমস্ত পাহাড় অরণ্যও যেন নিঃশ্বাস রোধ করে কি এক ভয়ঙ্কর ঘটনার প্রতীক্ষা করছে। লাউচেনের কথা ঠেলে তাঁবু থেকে শেষ পর্যন্ত বেরোতে পারলাম না। যাই ঘটুক না কেন, আজ আমায় এ তাঁবুর ভেতরে থেকে পাহারা দিতে হবে। মনকে সেই জন্যই প্রস্তুত করা দরকার। যা হওয়ার তা যেন তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। অধীরভাবে এই অপেক্ষা করে থাকার উদ্বেগ ও উত্তেজনা আর সহ্য করা যাচ্ছে না। আমার মনের অভিলাষ পূর্ণ করার জন্যই যেন ঠিক সেই মুহূর্তে তাঁবুর পেছন থেকে অকস্মাৎ অদ্ভুত একটা শব্দ শোনা গেল। ধারালো ছোড়াতে তাঁবুর অনেকটা কাপড় এক টানে কে যেন কেটে ফেলেছে। গভীর নিস্তব্ধতার ভেতর অতর্কিতে এই শব্দ শুনে সমস্ত গায়ে আপনা থেকেই কাঁটা দিয়ে উঠল, কিন্তু হতবুদ্ধি আমি আজ হলাম না। মামাবাবুকে অজ্ঞান অবস্থায় যেদিন সরিয়ে নিয়ে যায় সেদিনও তাঁবুর কাপড় এইভাবেই কাটা ছিল। শব্দের সঙ্গে সঙ্গেই সেদিকে ফিরে আওয়াজ লক্ষ্য করে গুলি চালালাম, একটা দুটো, কোনো প্রত্যুত্তর, কোনো সাড়া শব্দ তারপর আর নেই। টর্চটা বিছানার ওপরেই ছিল, সেটা খুঁজে নিয়ে জ্বালাতে যাচ্ছি, হঠাৎ পিঠের ওপর একটা শক্ত জিনিস অনুভব করলাম। খোঁচাটা যে কিসের তা বুঝতে বিলম্ব হওয়ার কথা নয়। মেরুদণ্ডের ঠিক বাঁদিকে পিস্তলের নল যে ঠেলে রয়েছে আমার সঙ্গে ঠাট্টা করার উদ্দেশ্য তার নেই। তাঁবুর পেছনের দিকে যখন আমি কাপড় চেরার শব্দ লক্ষ্য করে গুলি করছি, তখনই সামনের দরজা দিয়ে ঢুকে কিভাবে শত্রু যে আমাকে বোকা বানিয়েছে তা নিয়ে এখন মাথা ঘামানো বৃথা, তার সময়ও ছিল না। পিঠে পিস্তলের খোঁচাটা যে মেরেছিল এবার তার গলা শোনা গেল। কিন্তু সে কথা আমার কাছে অর্থহীন, সেটা যে ম্যান্ড্রিন চীনে ভাষা তা বুঝলেও তার কথার ভেতর এক লাউচেন এই সম্বোধনটা ছাড়া আর কিছুই আমার বোধগম্য নয়। কথা না বুঝলেও লাউচেনের প্রতি বিশেষ প্রীতি যে মায়াবাদুরের সর্দারে নেই তা তার কথা বলার ধরন থেকেই স্পষ্ট টের পাচ্ছিলাম। আমি যে লাউচেন নই এ কথা জানতে পারলেও হয়তো তার আক্রোশ দূর হবে না, তবু আমার মতো সেও যে একটু ঠকেছে তা জানাবার লোভ সামলাতে পারলাম না।
ইউ মেড এ মিস্টেক ইন পজিশনিং দ্য ব্যারেল অফ ইয়র পিস্টল, ইজ নট লাউচেন,
ইংরেজিতেই কথাগুলো বললাম, কারণ সে যে বাংলা বুঝবে এ আশা করি না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার বক্তব্য শেষ হতে না হতেই হঠাৎ আমার পিঠ থেকে পিস্তলের নল সরে গেল। সেই মুহূর্তে রহস্যময় মায়াবাদুরের সর্দারের মুখ থেকে অতর্কিতে যে বিস্ময়ের ধ্বনি বেরিয়ে পড়ল তাতেই চমকে উঠে পেছন ফিরে টর্চটা জ্বালালাম।
তুই এখানে?
এ কি মামাবাবু?
এরকমটা আশা করিনি। লাউচেন কোথায়?
লাউচেন আপনার পেছনেই আছে, আপনার পিস্তলটা শুধু দয়া করে টেবিলের উপর রাখুন। রাখুন!
ঘরের আলোটা ইতিমধ্যে জেলে দিয়ে লাউচেন মামাবাবুর পেছনে এসে দাঁড়িয়েছে। সমস্ত ব্যাপারটা আমার কাছে অদ্ভুত, অর্থহীন, ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। বিস্ময়ের পর বিস্ময়ের ধাক্কায় আমি তখন সত্যি হতবুদ্ধি হয়ে গেছি। প্রথমে মায়াবাদুরের সর্দারের জায়গায় মামাবাবু, তারপর মামাবাবুর বিরুদ্ধে পিস্তল হাতে দাঁড়িয়ে লাউচেন। যে কোনো সুস্থ মাথাকে গুলিয়ে দেবার পক্ষে এইটুকুই যথেষ্ট। মামাবাবু আমারই মতো এই পরিণতির জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না, কিন্তু তাঁর মুখে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। পিস্তলটা লাউচেনের কথা মতো তিনি টেবিলের ওপর রাখলেন।
তুমি আজ তাহলে জিতেছ মনে হচ্ছে লাউচেন।
লাউচেন এগিয়ে এসে আমার শিথিল হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে টেবিলের ওপর রাখল, তারপর চেয়ারে এসে বসে পড়ল।
আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রায়, আপনি যে কাজ অনেক সহজ করে দিয়েছেন তার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানানো উচিত। আপনার নোটবুকটা পেয়ে আমার অনেক হাঙ্গামা মিটেছে জানেন তো।
হ্যাঁ, নোটবুকটা খুব দামি আমার কাছে।
আর দামি বলেই তো আপনাকে এর জন্য ফাঁদে ফেলতে পারবো আমি জানতাম।
আসল রহস্য না বুঝলেও লাউচেনের স্বরূপ এতক্ষণে আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ইচ্ছে হচ্ছিল টুঁটি চিপে তার ওই কুৎসিত হাসি বন্ধ করে দিই, কিন্তু আমরা নিরুপায়। লাউচেনের পিস্তল আমাদের দিকে হিংস্রভাবে মুখ উঁচিয়ে আছে।
এখন তাহলে তুমি কি করতে চাও?
বিশেষ কিছু না, নিতান্ত দুঃখের সঙ্গে আপনাদের কাছ থেকে এবার বিদায় নিতে হবে। যে ইউনানে আমার জন্য সত্যি অনেকই অপেক্ষা করে আছে জানেন তো।
তারা বৃথাই অপেক্ষা করে আছে লাউচেন, নোটবুক নিয়ে সেখানে তুমি পৌঁছতে পারবে না।
এখনো রসিকতা করার মতো মনের অবস্থা আপনার আছে দেখে খুশি হচ্ছি জানেন তো মিস্টার রায়।
মাথার কাছে পিস্তলে নল রাখাকে আমি রসিকতা বলে মনে করি না লাউচেন। লিসিন, নলটা ওর মাথাতেই ঠেকিয়ে দাও তো।
আমাকে বিস্মিত করে লিসিন তাঁবুর কাটা পর্দা দিয়ে নিঃশব্দে ভেতরে এগিয়ে এল। লাউচেনের মুখ তখন অন্ধকার হয়ে এসেছে।
তুমি গুলি করে বড় জোর একজনকে জখম করতে পারবে, কিন্তু তাহলেও এ নোটবুক ইউনানে পৌঁছবে লাউচেন।
নিঃশব্দে খানিকক্ষণ বসে থেকে লাউচেন নিজের পিস্তলটা এবার ছুঁড়ে ফেলে দিল।
শুধু এইটুকু আমার বুঝতে ভুল হয়েছিল, আমি দুই শত্রুকে আলাদা করে দেখছিলাম এতক্ষণ।
মায়াবাদুরের সঙ্গে নিরীহ কীট তত্ত্ববিদের সংযোগ যে হতে পারে তা তুমি ভাবতে পারোনি, কিন্তু ওই সামান্য ভুলের জন্যই সর্বনাশ হয়। নোট বইটা দাও এবার।
লাউচেন অমন সুবোধ বালকের মতো সেটা যে বের করে মামাবাবুর হাতে তুলে দেবে তা ভাবিনি। তার মুখের ভাব দেখেও সন্দিগ্ধ হয়ে রইলাম। মামাবাবু নোটবুকটা খুব ভালো করে দেখে শুনে সন্তুষ্ট চিত্তেই রাখলেন।
বেশ,
কিন্তু শেষ পর্যন্ত জিত আমারই হল মিস্টার রায়।
আমার বুদ্ধিটা খুব সূক্ষ্ম নয়, বুঝিয়ে বলো।
বোঝাবার তো বিশেষ কিছু নেই, ও নোট বই তো বৃথাই বয়ে নিয়ে যাচ্ছেন।
মানে?
মানে এই বই আমার হাত থেকে খোয়া যাওয়ার অপেক্ষায় আমি বুঝি চুপ করে বসেছিলাম। ঘন্টা দিনেক আগে আমার লোক এই বইয়ের আসল তথ্যটুকু নিয়ে ইউনান রওনাও হয়ে গেছে। আপনার ভাগ্নে মিস্টার সেন তাকে চেনেন। আপনি মিতিনা পৌঁছাবার আগেই ইউনান সরকারের কাছে আপনার দেওয়া ল্যাটিটিউড লংটিউডের হিসেব পৌঁছে যাবে দিব্যি। সামান্য একটু সীমান্ত রেখায় হয়তো অদল বদল করবারও ব্যবস্থা হয়ে যেতে পারে অনায়াসে। কে জানবে বলুন, সেই সামান্য অদল বদলের ফলে একটা গোটা রেডিয়ামের খনি বর্মার হাত থেকে পুরোপুরি চলে যাবে।
লাউচেনের কুৎসিত হাসি থেমে যাবার পর সমস্ত তাঁবু খানিকক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেল। মামাবাবু এবং লি সিনের মুখ অস্বাভাবিক রকম গম্ভীর হয়ে উঠল, কিন্তু আমার কাছে সমস্তই একেবারে দুর্বোধ্য। এইমাত্র যেসব ঘটনা দ্রুত ঘটে গেল, যেসব অদ্ভুত খবর শুনলাম, সেগুলোর পরস্পরের সঙ্গে সম্পর্ক বুঝতে পারছিলাম না। শুধু মামাবাবুর গম্ভীর মুখের রেখাগুলো দেখে মনে হচ্ছিল এর ভেতর গভীর রহস্য আছে।
এখন মনে হচ্ছে না সত্যি সত্যি কীট তত্ত্বের সন্ধানে বেরোলেই ভালো করতেন, তবু কাজ তো কিছু হতো বলুন।
তুমি ভুল করছো লাউচেন, আমরা সত্যি পোকার সন্ধানে বেরিয়েছিলাম। সে সন্ধান অন্য পথে গেছে শুধু তোমারই জন্য।
আমার জন্য?
আমাদের কম্পাস, জরিপের যন্ত্রপাতি সব এমন অদ্ভুতভাবে চুরি না গেলে আমার চোখ খুলে যেত না। তুমি নির্বিঘ্নে তোমার কার্যসিদ্ধি করতে পারতে, আমরা কোনো কিছু না জেনে পোকামাকড় নিয়েই ব্যস্ত থাকতাম।
তাই নাকি? আলেয়া দারুদের দেশে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না আপনার তাহলে?
বিশ্বাস তুমি নাই করতে পারো, কিন্তু কম্পাস প্রভৃতি চুরি যাওয়ার পরও আমি আলেয়া দারুদের কথা জানতাম না।
যাক, শেষ পর্যন্ত জেনে আমাদের উপকারই করেছেন। কিন্তু আপনার যন্ত্রপাতি চুরি যেই করুক, এখন মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ করেনি। ভাগ্যিস আপনার কাছে বাড়তি সরঞ্জাম ছিল, নইলে তো ল্যাটিটিউড লংটিউডের হিসেবটা এত সহজে পাওয়াই যেত না।
আবার একটু ভুল করলে লাউচেন, বাড়তি যন্ত্রপাতি আমার ছিল না।
তার মানে?
না, তোমার সেই সন্দেহের কারণ নেই। তোমায় মিথ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি না, বাড়তি যন্ত্রপাতি আমার দরকারই হয়নি। আমার যন্ত্র সূর্য, তারা আর এটা।
মামাবাবু পকেট থেকে ক্রোনোমিটার ঘড়িটা বের করে টেবিলের ওপর রাখলেন।
ক্ষমতা আর বুদ্ধি থাকলে এই দিয়েই কাজ চলে। অবশ্য অত জানলে এত হাঙ্গামা তুমি করতেও না।
তাই তো দেখছি। যাই হোক, হাঙ্গামা যে শেষ পর্যন্ত সার্থক হয়েছে আপনার বুদ্ধিকে তার জন্য সাধুবাদ।
ধন্যবাদটা আর একটু পরেই দিও লাউচেন, এখনো কিছুই বলা যায় না। মিচিনা দূর হতে পারে, কিন্তু হার্ডস কেল্লা ততটা বোধ হয় নয়। সেখানে সম্প্রতি একটা সামরিক বেতার ঘাঁটিও তৈরি হয়েছে বলে শুনেছি। আমরা আজই রওনা হচ্ছি এই মুহূর্তে।
এই মুহূর্তে রওনা হয়ে দিনরাত সমানে পা চালিয়েও সাত দিনের আগে হার্জকেল্লাতে পৌঁছাতে পারবেন না। আর এখান থেকে ইউনানের রাজধানীর পথ মাত্র দিন তিনেকের। আমার দূতকে সাহায্য করবার জন্য পথে লোকজন যথেষ্ট মজুদ রয়েছে।
তবু একেবারে চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কি বলো? তাছাড়া তোমাকেও সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে দিতে হবে তো।
আমাকে কেন?
তোমাকে তোমার পায়ের মাপ সাধারণের চেয়ে একটু বড় বলে।
আমি বিমূঢ়ভাবে মামাবাবুর দিকে তাকালাম। ই আবার কেমন রসিকতা! লাউচেনের পা যে একটু বড় মাপের তা আগেই লক্ষ্য করেছি, কিন্তু তার এখানে কিসের সম্পর্ক?
এবার আপনার কথাটাই আমাকে রিপিট করতে হচ্ছে। আমার বুদ্ধিটা না অতটা সূক্ষ্ম নয়, কাইন্ডলি যদি একটু বুঝিয়ে বলেন।
বলার দরকার নেই, চাক্ষুষই দেখাচ্ছি।
বলে মামাবাবু হঠাৎ দাঁড়িয়ে উঠে যে ধারে লাউচেনের বিছানা ছিল সেদিকে এগিয়ে গেলেন। লাউচেনের বড় চামড়ার ব্যাগটা খুলে ফেললেন।
ব্যাগে হাত দেবেন না মিস্টার রায়।
সরি, ভেরি সরি, আমার অনধিকার চর্চা মার্জনা করো। তোমার সাজ সরঞ্জাম সম্বন্ধে আমার অনেক দিনের কৌতূহল আজ একটু মেটাবো।
মামাবাবুর কথা শেষ হতে না হতেই তাঁবুর মধ্যে অপ্রত্যাশিত এক কাণ্ড ঘটে গেল। মামাবাবু কি করছেন জানার আগ্রহে আমি ও লি সিন একটু অসাবধান হয়ে পড়েছিলাম। সেই সুযোগেই হঠাৎ এক লাফ দিয়ে টেবিলের ওপরের বাতিটা হাত দিয়ে উল্টে লাউচেন ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকলেও লি সিন দু তিন সেকেন্ডের মধ্যেই নিজেকে সামলে নিয়ে তার পিছু নিয়েছিল। আমরা টেবিলের তলা থেকে বাতিটা জ্বালবার আগেই বাইরে দুবার পিস্তলের আওয়াজ শুনে চমকে উঠলাম। বাতি জ্বালাবার পর আমিও বাইরে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু মামাবাবু বাধা দিলেন।
দরকার নেই, লি সিন একাই যথেষ্ট, তাছাড়া বাইরে মঙ্কু আছে।
কিন্তু এরকম করে হঠাৎ পালাবার কারণ কি? মামাবাবু কাগজের মোড়ক খুলে অদ্ভুত আকারের জুতোর মতো দুটো জিনিস বের করে টেবিলের ওপর রাখলেন।
হঠাৎ মোটেই নয়, পালাবার যথেষ্ট কারণ আছে, তার মধ্যে একটা এই।
অদ্ভুত জুতো দুটো হাতে তুলে নিয়ে আমারও আর কিছুই বুঝতে বাকি রইল না। সাধারণ জুতো সেগুলো নয়, তার তলাটা ঠিক বাঘের থাবার মতো তৈরি। মাটির ওপর চাপ দিলে ঠিক বাঘের পায়ের দাগই পড়ে।
এই জুতোই তার বিরুদ্ধে খুনের প্রধান প্রমাণ। এই জুতো পায়ে দিয়েই সে আমাদের তাঁবুতে হানা দিয়েছে, পথের মাঝে আমাদের অনুচরকে খুন করেছে। লাউচেনের পায়ের মাপ অসাধারণ না হলে এই জুতো পেয়েও তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ করতে আমাদের বেগ পেতে হত।
কিন্তু এ প্রমাণ আমাদের প্রয়োগ করা বোধহয় আর হল না। খানিক বাদে লি সিন ও মঙ্কো দুজনেই হতাশভাবে ফিরে এল।
অন্ধকারের মধ্যে লাউচেন আমাদের এড়িয়ে পাহাড়ের সেই সুড়ঙ্গ পথেই ঢুকে পড়েছে। সেখানের গোলক ধাঁধায় তার সন্ধান আর পেলাম না আমরা। গুলি ছুঁড়েছি কিন্তু লাউচেন তাতে আহত হয়েছে বলে মনে হয় না।
তাঁবুর সমস্ত লোকজন নিয়ে সুড়ঙ্গ পথে আর একবার সন্ধান হয়তো করা যেত, কিন্তু তাতেও ফল পাওয়া যেত কিনা সন্দেহ আছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হার্জকেল্লায় যাওয়াই বেশি জরুরি, তাই না?
মায়াবাদুরের চোখ সব দেখতে পায়, তার ডানা কোনো বাধা মানে না। দুবার ফসকালেও তিনবারের বার প্রতিশোধ নেওয়ার সময় পরেও হবে, কিন্তু ইউনানের সীমান্তের ব্যাপারটা তাড়াতাড়ি দেখার ব্যবস্থা না করলে আর সুযোগ পাওয়া যাবে না। আমাদের এখনই রওনা হতে হবে।
দুবার ফসকাবার মানেটা ঠিক বুঝলাম না। মায়াবাদুর কার ওপর প্রতিশোধ নিতে চায়?
কার ওপর আবার? তাদের বিশ্বাসঘাতক ভূতপূর্ব সর্দার লাউচেনের ওপর।
তাহলে সেই ভয়ঙ্কর রাত্রে আমাদের শাসিয়ে চিঠি দেওয়ার মানেটা কি? আপনাকেও জখম করে ধরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই বা কি?
সে রাত্রে মায়াবাদুর আমাদের শাসিয়ে চিঠি দেয়নি, শাসিয়েছিল লাউচেনকে।
লাউচেনকে কি করে জানলেন? মামাবাবুর চোখে কৌতুকের দৃষ্টি দেখে আমার মনে পড়ে গেল, খানিক আগে তাঁর মুখে বিশুদ্ধ ম্যান্ডারিন ভাষা শুনেছি।
ম্যান্ডারিন ভাষা যে আমি জানি তা তখন ইচ্ছে করেই প্রকাশ করিনি, লাওচেন কি বলে দেখার জন্য। সেই নিজের সুবিধা মতো সেই চিঠির ভুল ব্যাখ্যা আমাদের শুনিয়েছিল, নিজের প্রাণ বাঁচাবার জন্য সে সেদিন আমাদের তাঁবুতে রাত কাটিয়েছে, আমাদের পাহারা দেওয়ার জন্য নয়।
কিন্তু আপনাকে জখম করে নিয়ে পালিয়ে যাওয়াটা?
আমায় জখম লাউচেনি করে তার পিস্তলের বাঁট মাথায় মেরে। যে গুলির শব্দ তুই শুনেছিলি সেটাও লাউচেনের পিস্তলের। আমি সাবধান হওয়ার আগে আমার পেছনে আত্মরক্ষা করে সে প্রথমে লি সিংকে গুলি করে। লাউচেনের তাঁবুতে আগুন ধরার পরও তাকে বেরোতে না দেখে লি সিং সন্দিগ্ধ হয়ে আমাদের তাঁবুর দিকে আসছিল। তো লাউচেনের হঠাৎ আক্রমণে সে প্রস্তুত ছিল না, আমি সামনে পড়াতেই লি সিং আর কিচ্ছু করতে পারেনি, নিজে সাংঘাতিক আহত হয়ে সে ফিরে যায়। আমি কিছু করার আগেই লাউচেন আমাকে আঘাত করে।
কিন্তু লি সিনের রক্তের দাগ খানিক দূরে গিয়েই ওরকম আশ্চর্যভাবে মিলিয়ে গেল কি করে? আপনাকে ও মংপকেই বা অমন উধাও করে নিয়ে গেল কি?
ব্যস্ত হোস না, এক এক করে বলছি। লি সিনের রক্তের দাগ মাঝরাস্তায় মিলিয়ে যাওয়ার রহস্য জলের মতো সোজা, সেটা বুঝলে আমার অন্তর্ধানও অনায়াসে বুঝতে পারতিস। লি সিন খানিক দূর গিয়ে আবার তাঁবুর দিকে নিজের পথে ফিরে আসে বলেই তার রক্তের দাগ আর দেখতে পাসনি। তোরা যখন রক্তের দাগের সন্ধানে বাইরে বেরিয়েছিলি তখন সে তাঁবুর পেছনে এসে দাঁড়িয়ে তাঁবুর পর্দা চিরে ফেলেছে, প্রচুর রক্তপাত হয়ে তার অবস্থা তখন বেশ খারাপ। আর আমায় ধরে নিয়ে যাওয়ার রহস্য? আমায় কেউ ধরে নিয়ে যায়নি, তোরা যখন বাইরে তখন আমার জ্ঞান ফিরেছিল। আমার চোট তেমন গুরুতর ছিল না, আমি আর মংপুই আহত লি সিংকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম। শুধু লি সিংকে বাঁচানোর জন্য নয়, বাইরে থেকে নিজেদের উদ্দেশ্য সিদ্ধির সুবিধা হবে বলে। তোকে একটু বিপদের মধ্যে ফেলে গেছিলাম বটে, কিন্তু আমি জানতাম লাউচেন তোকে সন্দেহ করে না, আসল কাজ হাসিল হওয়ার আগে পর্যন্ত তোর কোনো ক্ষতি করবে না।
কিন্তু আসল কাজটা কি?
আলেয়া দারুদের দেশ আবিষ্কার।
আলেয়া দারুরা অদ্ভুত জাত সন্দেহ নেই, কিন্তু তাদের আবিষ্কার করার গৌরব এত বড় যে তার জন্য এত কাণ্ড, এত ষড়যন্ত্র, এত খুনোখুনির পর্যন্ত দরকার হল।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস যে তাদের দেশেই প্রচুর রয়েছে, আলেয়া দারুরা তারই জীবন্ত প্রমাণ।
সে রাত্রে মামাবাবুর কাছে এর বেশি আর কিছু জানতে পারিনি। হার্টস্কেল্লার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্যই তখন আমাদের ব্যস্ত হতে হয়েছে। আমাদের অনুচরেরা সকলেই বিশ্বাসী, লাউচেনের সঙ্গে তাদের কোনো যোগ ছিল না। লাউচেনের নিজের লোক যে কজন ছিল তারা আগেই সরে পড়েছে, সুতরাং সেদিক দিয়ে আমাদের কোনো হাঙ্গামা হয়নি। লাউচেন একটা কথা ঠিকই বলেছিল, হার্টস্কেল্লা দিন রাত হাঁটলেও সাত দিনের আগে পৌঁছানো অসম্ভব। জঙ্গলের পাহাড়ের পথে দিন রাত হাঁটা সম্ভব নয়। আমরা যাও বা তাড়াতাড়ি হাঁটছিলাম, মামাবাবুর কুঁড়েমিতে সব পণ্ডশ্রম হয়ে যাচ্ছিল। এত পরিশ্রম করার ক্ষমতা, এত উৎসাহ যার মধ্যে এতদিন দেখেছি সে যেন আর এক মানুষ হয়ে গিয়েছেন। এরই মধ্যে মনে হচ্ছে যেন মিচিনার বাড়িতে দুপুরের দিবানিদ্রার জন্য তাঁর প্রাণ আইঢাই করছে। আমাদের কাজ যে কত জরুরি তা যেন তিনি নিজেই ভুলে গেছেন। আমরা বেশি তাড়া দিলে তিনি হেসে বলেন,
বর্মার সীমান্তের জন্য তো আর প্রাণটা দিতে পারি না বাবু, তাড়াতাড়ি তো যথাসাধ্য করছি।
এরপর আর কোনো কথা চলে না। সাত দিনের জায়গায় দশ দিনে আমরা হার্টস্কেল্লায় গিয়ে পৌঁছালাম। পথের মধ্যে মামাবাবুর কাছে আমাদের অভিযানের সমস্ত রহস্য পরিষ্কার করে বুঝে নিলাম।
গোড়া থেকে মায়াবাদুর যে আমাদের শত্রু, এই ভুল করাতেই পুরো ব্যাপারটা দুর্বোধ্য হয়ে উঠেছিল। মায়াবাদুর ইউনানের একটা গুপ্ত দল। ইউনানে নানান জাতি আছে, তাদের মধ্যে মসুও, লোলো এইসব জাতি প্রধান। তো এই মসুওরা ইউনানের উত্তর পশ্চিম অঞ্চলে এককালে রাজত্ব করত, তারপর তা লোপ পায়। মসুওদের প্রাধান্য ফিরিয়ে আনার জন্য মায়াবাদুর দলের সৃষ্টি হয়েছিল অনেক বছর আগে। এই দলের নেতা বিশ্বাসঘাতকতা করে বিপক্ষের কাছে দলের লোকদের ধরিয়ে দেয়। মায়াবাদুরের অধিকাংশকেই তার ফলে প্রাণ দিতে হয়। যারা তখন পালিয়ে বেঁচে ছিল তারা এখনও প্রতিহিংসার সুযোগ খুঁজে ফিরছে। লি সিন সেই পলাতক মায়াবাদুরেরই একজন। লাওচেন তাদেরই বিশ্বাসঘাতক সর্দার। লাওচেন গোপন অভিযানে যাওয়ার জন্য বর্মায় এসেছে শুনেই লি সিন তাকে অনুসরণ করে প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। সেই সময় আমিও তাকে সঙ্গে যাওয়ার জন্য ডাকি। আমার কাছে সে অনেক উপকারের জন্য কৃতজ্ঞ, ফলে সে ডাক সে উপেক্ষা করতে পারে না। কিন্তু লাওচেন যে কিরকম ভয়ঙ্কর লোক এ কথা জেনে লি সিনই মায়াবাদুরের চিহ্ন মারা চিঠি দিয়ে আমাকে অভিযান বন্ধ করতে বা এক বছর পিছিয়ে দিতে বলে। আমি সে বারণ না শোনাতে বাধ্য হয়ে সে আমার সঙ্গে যোগ দেয়। ওর হাতে মায়াবাদুরের উল্কি দেখেই বুঝেছিলাম আমাদের শত্রু মায়াবাদুর নয়, ভয়ঙ্কর অপর কোন পক্ষ। কম্পাস প্রভৃতি চুরি যাওয়াতে প্রথমে সন্দেহ হয় মূল্যবান কোন দেশ আবিষ্কারই তাদের উদ্দেশ্য। আমরা খোঁজ পেলেও তার অবস্থান যাতে নির্ণয় করতে না পারি সেই চেষ্টাই তারা প্রথমে করেছে। কিন্তু কোথায় সে দেশ, কি তার মূল্য, প্রথমে কিছুই বুঝতে পারিনি। লাওচেনের দলের লোক আমাদের দলের ভেতরেও আছে জেনে আমি গোপনে তার গতিবিধি লক্ষ্য করছিলাম। আমাদের যে অনুচরটা মারা যায়, তার কাছাকাছি যে দুজন চালক ছিল তাদের উপর আমি ও লি সিন দুজনেই নজর রাখি। ঘটনার সময় তারা সাহায্য করতে না আসাতেই আমার সন্দেহ হয়। যখন তুই লি সিনকে বনের পথে অনুসরণ করলি, লি সিন আর আমি দুজনেই সে রাত্রে অনুচরদের একজনকে ঘাঁটি ছেড়ে বেরিয়ে যেতে দেখে তার পিছু নেই। লাওচেন তখনই নিজের দলকে অন্যত্র যেতে আদেশ দিয়ে গভীর দূরভিসন্ধি নিয়ে আমাদের সঙ্গে ভিড়বার সংকল্প করেছে। লাওচেনের সেই দলের সন্ধান পেয়ে লি সিন তাদের কাছাকাছি থেকে তাদের গন্তব্যস্থান ও উদ্দেশ্য জানার চেষ্টা করে। সেই জন্যই সে আমাদের তাঁবুতে এসে আশ্রয় নেওয়ার পর তার পক্ষে ফিরে না আসাই সুবিধার হয়। লি সিনকে একবার দেখতে পেলেই ধূর্ত লাওচেন সাবধান হয়ে যেত। তাছাড়া তার সঙ্গে যে আমাদের যোগ আছে এ কথা লাওচেনকে লি সিন জানাতে চায়নি। লাওচেন সুড়ঙ্গ পথে লি সিনের দেখা পাওয়ার পরেও সে কথা অনুমান করতে পারেনি। আমার লাওচেনকে নিজের দলে নেওয়ার ভেতর গভীর উদ্দেশ্য ছিল, চোরের উপর বাটপাড়ি করতে চেয়েছিলাম আর কি। লাওচেন আমাদের দলে ভিড়েছিল আমাদের উদ্দেশ্য জানার জন্য এবং দরকার হলে সহজে পথের কাঁটা নির্মূল করার জন্য। আমি তাকে স্থান দিয়েছিলাম তার অভিযানের আসল রহস্য গোপনে জেনে নেওয়ার জন্য। লাওচেন আলাদা তাঁবুতে থাকলেও মংপোর সাহায্যে তার উদ্দেশ্য জেনে ফেলেছিলাম। আলেয়া দারু বলে এক অদ্ভুত জাতের দেশ আবিষ্কার করাই তার উদ্দেশ্য। প্রথমে অতটা বুঝিনি, পরে শুনলাম আলেয়া দারুদের হাড়ের ভেতর দিয়ে রাত্রে আশ্চর্য আলো বেরোয়। তখনই লাওচেনের অভিযানের আসল উদ্দেশ্যটা বুঝে তা ব্যর্থ করার সংকল্প নিলাম। কিছুদিন আগে আমেরিকার একটা আশ্চর্য ঘটনা, খবরের কাগজে না পড়লে আলেয়া দারুদের ব্যাপারটা বুঝতাম না বুঝলি। আমেরিকার সেই খবর থেকে সেখানকার একটা ঘড়ির কারখানার কয়েকজন কর্মচারী আশ্চর্যভাবে মৃত্যুর কথা জানা যায়। সে রোগ আর কিছুই নয়, দেহের ভেতর রেডিয়ামের বিক্রিয়া। ঘড়ির কাঁটা ও ঘণ্টা যাতে অন্ধকারেও দেখতে পাওয়া যায় সেজন্য রেডিয়াম মিশ্রিত একটা পদার্থ দিয়ে তাদের ঘড়ির ডায়ালে দাগ দিতে হতো। তো লেখবার কলম মুখের লালায় ভিজিয়ে তারা সে কাজ করত। এইভাবে সামান্য পরিমাণে রেডিয়াম তাদের উদরে গিয়ে রক্তে সঞ্চারিত হয়। রেডিয়াম শরীর থেকে বেরোয় না, বরং দেহের সমস্ত হাড়ের উপরে গিয়ে জমা হতে থাকে এবং সেখান থেকে প্রচণ্ড শক্তিমান জ্যোতিকণা বিকিরণ করে দেহের রক্তকণিকা নষ্ট করে দেয়। এই কর্মচারীদের দেহেও রেডিয়ামের ক্রিয়া এইভাবেই প্রকাশ পায়। রাত্রে অন্ধকারে তারা নিজেদের শরীরের ভেতর থেকে আলো বেরোতে দেখে চমকে ওঠে। তারপর ডাক্তারের পরীক্ষায় সমস্ত রহস্য প্রকাশ পায়। আলেয়া দারুদের দেশে কোনো না কোনো জলের উৎসে যে রেডিয়াম লবণের অস্বাভাবিক প্রাচুর্য আছে
এবং তাদের শরীরের উজ্জ্বল আলো যে সেই রেডিয়াম লবণেরই পরিচয় এ কথা বুঝে যাই। সে দেশে এই মূল্যবান ধাতুর অত্যন্ত সমৃদ্ধ খনি আবিষ্কারের সম্ভাবনা সম্বন্ধে নিশ্চিত হই। তারপরে বৌদ্ধ শ্রমণের বেশেই আমি মংপো আর লিসিন আলেয়া দারুদের দেশে সন্ধান করি, আর সেখানে তারপর তোকে দারুদের হাত থেকে উদ্ধার করি। পাহাড়ের সুড়ঙ্গ পথে যে আশ্চর্য জলের কুণ্ড দেখেছিলি সেটাই রেডিয়ামের প্রধান উৎস। শুধু তার জলে যে রেডিয়াম লবণ প্রচুরভাবে মিশ্রিত আছে তাই নয়, তার গা দিয়ে রেডিয়ামের প্রধান আকর পিচ ব্লেন্ডের বড় বড় শিরা জলের তলায় নেমে গেছে। সেখানে লিসিনের সঙ্গে আমিও ছিলাম। লিসিন সেদিন তোকে ডাকার জন্যই পিছু নিয়েছিল, কিন্তু তুই তাকে ভুল বুঝেছিলি।
এই ভুল বোঝার জন্য মামাবাবুর গোপন আস্তানায় লাউচেনকে নিয়ে গিয়ে আমি নিজেদের কি সর্বনাশ যে করেছিলাম ভাবলেই শিউরে উঠতে হয়। মামাবাবুর কাছে আমাদের অভিযানের সমস্ত রহস্য জেনে কিন্তু আমি হতাশী হলাম। এত কষ্টের পর মামাবাবুর আবিষ্কার এভাবে লাউচেন আত্মসাৎ করে নেবে ভেবে মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। মামাবাবুর অবশ্য এ বিষয়ে কোনো উদ্বেগই নেই। সাত দিনের জায়গায় দশ দিনে হার্সকেল্লায় পৌঁছেও তার বিশেষ দুর্ভাবনা দেখতে পেলাম না। হার্সকেল্লায় অবশ্য মামাবাবুর পরিচয় পাওয়ার পর আমাদের বেশ ভালো রকম খাতির হল। বেতার যন্ত্রে বর্মা সরকারের বৈদেশিক মন্ত্রীকে খবর পাঠানোর কথা শুনে কেল্লার অধিনায়ক মেয়েকে দাঁড়ালেন। এরকম অদ্ভুত অন্যায় বায়না তিনি কিছুতেই শুনতে পারেন না।
বেশ, কিন্তু যদি এর উপর বর্মা ও চীনের ভবিষ্যৎ নির্ভর করে তবুও না?
আপনার কথার মানে বুঝতে পারছি না।
মামাবাবু আধ ঘন্টা ধরে সমস্ত ব্যাপার বুঝিয়ে দেবার পর লেফটেন্যান্ট ব্লাইথ ভয়ঙ্কর রকম উত্তেজিত হয়ে উঠেছেন দেখা গেল।
এর মানে যুদ্ধ, বুঝতে পারছেন মিস্টার রায়? ফাঁকি দিয়ে এভাবে নিজের সুবিধা মতো সীমান্ত নির্দেশ করে নিলে যুদ্ধ যে অবশ্যম্ভাবী।
সেটাই তো রুখতে চাই।
এরপর আর বেতারে খবর পাঠানো নিয়ে কোনো অসুবিধে হল না। মামাবাবু সীমান্ত নির্দেশের মূল অফিসে বৈদেশিক মন্ত্রীর কাছে প্রশ্ন করে পাঠালেন ইউনানের সঙ্গে বর্মায় সীমান্ত নির্ণয় শেষ হয়ে গেছে কিনা। তখন আমরা সকলে সেখানে সমবেত হয়ে উদ্বিগ্ন চিত্তে উত্তরের প্রতীক্ষা করছি। উত্তর আসতে বিশেষ বিলম্ব হল না। সে উত্তরে বুক কিন্তু একেবারেই দমে যাওয়ার কথা। বৈদেশিক মন্ত্রী জানিয়েছেন সীমান্ত নির্ণয়ের কাজ একেবারে সম্পূর্ণ। ইউনান সরকার শেষ মুহূর্তে সামান্য অদলবদল করার প্রস্তাব করে একটু গোল বাঁধিয়েছিলেন, তবে তাঁদের সেই অনুরোধও শেষ পর্যন্ত রাখা হয়েছে।
বর্মা কিছুতেই এই ফাঁকি সহ্য করবে না। একটা যুদ্ধ আসন্ন, আমি আপনাকে জানাচ্ছি।
না লেফটেন্যান্ট ব্লাইথ, যুদ্ধের আর দরকার হবে না। ফাঁকি বর্মায় পড়েনি।
তার মানে?
তার মানে আমার নোট বই শত্রুর হাতে পাছে যায় এই ভয়ে আমি ল্যাটিচিউড লঙ্গিচিউডের ঠিক হিসাব তাতে টুকে রাখিনি। ইচ্ছে করেই কিছু ভুল রেখেছিলাম। ইউনান সেই ভুল হিসেব ধরেই সীমান্ত নির্ণয় করে নিজেরাই ঠকেছে।
সমাপ্ত হল মামাবাবুর প্রথম অভিযান কুহকের দেশে। মামাবাবুর চরিত্রে ছিল শান্তম, কথকের চরিত্রে ছিল রণদীপ, লাউচেন এবং মংপোর চরিত্রে ছিলাম আমি অনুভব, লিসিনের চরিত্রে ছিল রক্তিম, মোড়লের চরিত্রে ছিল পার্থ এবং লেফটেন্যান্ট ব্লাইদের চরিত্রে ছিল অভিযান। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ, নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব, বিশেষ সহযোগিতায় ছিল দিশানি এবং লিও, পোস্টার ডিজাইন নিয়ে প্রীতম দেব। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলো না। কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, আর স্পটিফাই বা ইউটিউব যেখানেই শুনে থাকো না কেন সাবস্ক্রাইব বা ফলো করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করতে ভুলো না যাতে এরকম সমস্ত গল্পের আপডেটস তোমার কাছে চট করে চলে আসে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।